আসসালামু আলাইকুম। অদ্ভুতুলের 346তম এপিসোডে আপনাদের সবাইকে নিয়ে হারিয়ে যাওয়ার জন্য আমি চলে এলাম আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আরো একটা ভয়ের এপিসোড নিয়ে এসেছি। ঘটনাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, আমার কাছে বেশ লেগেছে। বিশেষ করে প্রথম ঘটনাটা কিন্তু আমি বেশ এনজয় করেছি। অ্যাকচুয়ালি আমি যখন এটা শুনছিলাম, এই যে নিবিড় বনের পরিবেশ, এটা অন্যরকম লাগছিল আমার। আর এর সঙ্গে তো রয়েছে আরো অনেক মায়াবী ব্যাপার স্যাপার, তো সেই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। চলুন আমরা শুনে আসি আজকের এপিসোডটি। চলে এলাম অদ্ভুতুড়িতে আপনাদের জন্য প্রথম ঘটনা নিয়ে। এই ঘটনাটি কালেক্ট করেছেন রাজ আর তার ওয়াইফ টোরি, তার এক বন্ধুর কাছ থেকে, যার নাম ডেভিড। ডেভিডের বাবার বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে সার্জিও রবার্টসন, এবং তিনি একজন অ্যান্থ্রোপোলজির স্টুডেন্ট ছিলেন, পিএইচডি স্টুডেন্ট। তার সাথে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি শেয়ার করেছেন ডেভিড। তো আমি চলে যাচ্ছি রাজ অ্যান্ড টোরির শেয়ার করা ঘটনায়। সার্জিও রবার্টসন একটা রেনাউন্ড ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্ট ছিলেন, অ্যান্থ্রোপোলজির উপরে তিনি পিএইচডি করছিলেন। তো তার প্রজেক্টটা ছিল, তার এবং তার টিম যেটা ছিল, তাদের প্রজেক্টটা ছিল বলিভিয়ান অ্যামাজন রেইন ফরেস্টের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে। তো তিনি আর তার রিসার্চ টিম বেশ লম্বা সময় ধরে পেন অ্যান্ড পেপার্স অ্যান্ড অ্যাভেলেবল এভিডেন্স নিয়ে রিসার্চ করে যান। তো ফাইনালি তাদের চিন্তাভাবনা আসে ওখানে ভেঞ্চার করার, অ্যাকচুয়াল প্লেসে যে সেই সম্পর্কে ভেঞ্চার করার জন্য। তো এখানে তাদের ফান্ড পেতে একটু কষ্ট হয়, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন অ্যান্ড সবকিছু করে একসময় তারা ফান্ড পান এবং তারা তিনজন সেখান থেকে ফ্লাই করেন। তো চলে যান বলিভিয়াতে এবং সেখানে গিয়ে যেখানে যেভাবে তারা যাদের সাথে তার কন্ট্যাক্ট করেছিলেন তারা তাদেরকে সেভাবেই সবকিছু ম্যানেজ করে দেন, এবং সেইভাবে তাদের কথা ছিল যে তারা অমুক জায়গায় যাবে, সেখানে তাদেরকে নিয়ে যাবে, তাদের ট্যুর গাইড থাকবে। তো সবকিছু ওইভাবেই তাদের ম্যানেজ হয়। তো প্রথম দিনটা তারা কাটান ওখানকার শহরে যেখান থেকে তারা মুভ করবেন। তো তাদেরকে একজন গাইড দেওয়া হয় যার নাম ম্যানুয়াল, তার নাম ইম্যানুয়াল, তাকে শর্ট করে ম্যানুয়াল ডাকা হয়। যাই হোক, সে তাদেরকে নিয়ে রওনা দেয়। সময়টা তখন 70-এর দশকের মাঝামাঝি, কমিউনিকেশন কেমন আপনারা বুঝতেই পারছেন, এত আধুনিক ছিল না। তো তখন ছোট ছোট লঞ্চের মতো ছিল, সেটা নিয়ে ওখানে যাওয়া লাগতো তাদের যেই অ্যামাজনের যে অংশটায় তারা যাবে। আর সেখানে তাদেরকে একটা ম্যাপ বিছিয়ে ম্যানুয়াল দেখায় যে এই জায়গাতে হচ্ছে একটা ক্যাম্প আছে, তো এখানে আপনারা থাকবেন, এখান থেকে আপনাদেরকে আমি নিয়ে যাব, ওখানকার লোকাল বোট আছে, তারা নিয়ে বিভিন্ন জায়গায় যাবে, দেখাবে। তো আমরা মূল এই জায়গায় কিন্তু অবস্থান করব, আমরা এখানে 3 দিন থাকবো এবং 3 দিনের মধ্যেই কিন্তু আপনাদের কাজ সারতে হবে, যতটুকু আপনারা এখানকার আপনাদের যা যা দরকার কালেক্ট করতে পারেন, ইনফরমেশন অ্যান্ড স্টাফ। তো রবার্টসন বলেন যে ঠিক আছে, উইল ডু দ্যাট। তো তারা যাচ্ছেন এবং ওখান থেকে রওনা দিয়ে বেশ ভালো লাগতে থাকে, কারণ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, পৃথিবীর সবচাইতে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। তাদের খুব এক্সাইটেড লাগছে, যেটা নিয়ে তারা সবসময় রিসার্চ করেন, বাট ফিজিক্যালি প্রথম আসছেন তিনজনই। তো অসাধারণ লাগতেছে তাদের কাছে, তাকায় দেখতেছেন চারপাশ, বেশ এনজয় করতেছেন আর বিশ্বাসই করতে পারতেছেন না যে অ্যামাজন রিভারের উপর দিয়ে তারা যাচ্ছেন। তো যাই হোক, চলতে চলতে একসময় দুপুর গড়ায় বিকাল হয়ে গেল, তখনও তারা পৌঁছান নাই। তো রবার্টসন জিজ্ঞেস করলেন ম্যানুয়ালকে আর কতক্ষণ লাগতে পারে। তো ম্যানুয়াল বলল যে আরো ঘন্টা দেড়েকের মধ্যে আশা করি পৌঁছায় যাব আমরা। এই তো এদিক দিয়ে যে এরকম সোজা, যে এরকম নদীটা বাঁক নিয়ে গেছে এদিকে, এদিক দিয়ে গেলে এইভাবে করে আমরা পৌঁছায় যাব সেখানে। তো রবার্টসন জানালেন তার সঙ্গীদেরকে যে এরকম আর ঘন্টা দেড়েকের মধ্যে আমরা চলে যাব। হালকা খাওয়া দাওয়া করলেন, দেখছেন, এবং যত বেলা গড়ায় যাচ্ছে জায়গাটা অন্যরকম হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে উপর দিয়ে হালকা আলো পড়তেছে আর দুই পাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে দুইটা পাশ দেখা যায় না, এবং বেশ রহস্যময় লাগতেছে গাছপালাগুলো, এবং নদীটাও জানি কেমন জানি একটা ডিফারেন্ট লুক নিয়ে ফেলছে, পানির যে কালার সেটাও কালচে হয়ে গেছে কেমন জানি। যাই হোক, তারা চলতে চলতে এক সময় ইসে বলল, এসে ম্যানুয়াল, যে এই তো কাছাকাছি আছি আমরা, এই এখান থেকে যদি দেখেন উপরে আসেন। নিয়ে গেল তাদেরকে একেবারে সামনের গুলির কাছে, ওখান থেকে দাঁড়ায় দেখালো যে ওই যে দেখেন ছোট্ট দেখা যাচ্ছে। তো দেখলো ওদের বাইনোকুলার দিল, বাইনোকুলার দিয়ে দেখলো যে হ্যাঁ একেবারে নদীর পাড়ে এক পাড় ঘেঁষে একটা কটেজের মতো কাঠের ওটা বারান্দা টারান্দা আছে, সব সুন্দর একটা কটেজ, সেইখানে আর কি তাদের থাকতে হবে। তো যাই হোক তারাও মোটামুটি তৈরি হলেন, খুব ক্লান্ত সবাই। তো তিনজনেই ওখানে গিয়ে যখন নাকি বোট ভিড়ল তাড়াতাড়ি নেমে গেলেন, নেমে গিয়ে ম্যানুয়াল তাদের রুম দেখালো, মোটামুটি ভালোই ভালোই ফ্যাসিলিটি, একেবারে এরকম একটা বুনো এলাকায় এরকম একটা ফ্যাসিলিটি এটা আশা করা যায় না, কিন্তু বেশ ভালো। তো রবার্টসন সেখানে উঠলেন, যার যার মতো রুম পেলেন এবং গিয়েই প্রথমে তারা ফ্রেশ হলেন, ফ্রেশ ট্রেশ হয়ে অনেকক্ষণ পর আসলেন, এসে তিনজনেই মিট করলেন। তখন রাত রাত হয়ে গেছে এবং একেবারে রাতের যে ঝিঝি পোকার ডাক এবং বনের আরো নিশাচর প্রাণীর ডাক আসতেছে, মানে বেশ ভালো মতন পাওয়া যাচ্ছে। আর একটা এরকম লণ্ঠন রাখা তাদের ওইটা ইসের মধ্যে টেবিলের উপরে, ওই পাশে যে রুমটা আছে ওখান থেকে লাইটের হালকা একটু আলো আসতেছে এখানে, মানে অন্যরকম একটা পরিবেশ। তো লণ্ঠনটা রাখা হয়েছে মনে হয় পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য, যে টেবিলে লণ্ঠনটা রাখা সেই টেবিলটা ডিনার টেবিল এবং সেটার উপরে হোয়াইট অ্যান্ড রেড ক্লথ দিয়ে ঢাকা, সেই লণ্ঠনের আলো পড়ে খুব সুন্দর লাগতেছে ওই টেবিলটা, এবং সেখানেই তাদেরকে ডিনার সার্ভ করা হলো ও সেই ডেকের উপরে, মানে এক্সটেন্ডেড যে বারান্দা বড় একটা ডেক পানির উপরে। তো সেখানে তারা বসে ডিনারের জন্য অপেক্ষা করতেছে, ডিনারে বিভিন্ন আইটেম আসতেছে, আর তাকায় দেখলো ঠিক তাদের যে এই বারান্দাটা সেটার অপোজিটে যে গাছগাছালি একেবারে ওই পাশে অন্ধকার গাছগাছালি সেটার মধ্যে জোনাকি খেলা করতেছে, মনে হচ্ছে যে হাজার হাজার নক্ষত্র এই জঙ্গলের মধ্যে জ্বলতেছে, নিপতেছে, নড়াচড়া করতেছে, কনস্টেলেশনের মতো চেঞ্জ হচ্ছে, অসাধারণ। আর বাতাস খুব সুন্দর একটা বাতাস আসতেছে, মানে খুব সুন্দর এনজয় করার মতো একটা বাতাস, এবং এই যে বনের একটা সুন্দর ঘ্রাণ নিয়ে আসতেছে, যাই হোক মানে একটা অভাবনীয় একটা এনভায়রনমেন্ট। তারা ওখানে এনজয় করলেন, খাওয়া দাওয়া করলেন এবং রবার্টসনরা যার যার রুমে চলে গেলেন রাতের বেলা। তো যাই হোক রাত কাটলো, পরদিন দিনের বেলা তারা বেরোলেন, ম্যানুয়ালকে বলছিলেন যে এই এই জিনিস দরকার, তিনি নিয়ে আসলেন এবং তাদেরকে নিয়ে ঘুরতে বেরোলেন। ঘুরতে বেরোলেন মানে নৌকায় করে, এবং নৌকায় করে যাচ্ছেন ওই লেক ধরে একদম সামনে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। তো গিয়ে তাদেরকে নিয়ে গেল একটা জায়গায়, সেখানে কিছু এরকম ওখানকার যারা নিগোষ্ঠীর মানুষ তারা থাকে, তাদের কিছু এরকম ছোট ছোট সেটেলমেন্ট আছে। তো সেইখানে নিয়ে গেলেন এবং ম্যানুয়াল বললেন যে আমি আগে নামি, বিকজ আমি এদের সাথে ইউজ টু, এখানে আপনারা তো ইউজ টু না, আমি ওদের সাথে আগে কথাবার্তা বলি। তো তাদেরকে রেখে ম্যানুয়াল চলে গেলেন ওখানে, সে স্প্যানিশ ভাষাভাষী এবং সে ওখানকার অনেক এরকম নিগোষ্ঠীর ভাষা জানে। তো সেখানে কথা বলে তিনি অ্যাসিওর করলেন যে ওখানে যাওয়া যাবে, তারপর ওনাদেরকে নিয়ে গেলেন। তো ওনারা তিনজন ঘুরলো তাদের ওই জায়গায়, একটা গ্রামের মতো দেখলো, টুকিটাকি ছবি তুললো, বা ম্যানুয়ালি পারমিশন নিয়ে দিছে তাদের ছবি তোলার জন্য, এবং তাদের মধ্যে একজন গোত্র প্রধান এসে কথা বলল তাদের সাথে এবং তাদের ইনফরমেশন দিল। যাই হোক তাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছিলেন তারা গিফট, সেগুলো দিলেন। তারপর রবার্টসন তাকে কিছু প্রশ্ন করতে চাইলেন সে গোত্র প্রধানকে, এবং তিনি তার যে রিসার্চ পেপার থেকে বের করে তাদের গোত্রের একটা এক্সটেন্ডেড অংশের কথা বললেন, এবং বললেন যে ওনাকে জিজ্ঞেস করতে আর কি, ওই ম্যানুয়ালকে বলল ওনাকে জিজ্ঞেস করতে যে আমি ওনাদের এই সেটেলমেন্টে কিভাবে যাব, এটা ওনাদের সাথে কোনো রিলেশন আছে কিনা, ওনাদেরই তো গোত্র সেটার যে এক্সটেন্ডেড অংশটা। তো দেখলো যে ওই লোকটা যখন ম্যানুয়ালকে বলল, ম্যানুয়াল যখন তাকে বলতেছে, দেখলো যে গোত্র প্রধানের মুখটা একটু গম্ভীর হয়ে গেছে, সে আসলে কিছু বলতে চাচ্ছে না, মনে হচ্ছে সে ব্যাপারটা পছন্দ করে নাই। তো কিছু কথা বলল ম্যানুয়াল তার সাথে এবং মনে হচ্ছে যে ওই লোকটা একটু মানে গম্ভীর হয়ে উত্তর দিচ্ছে কিছু, এবং খুব দ্রুত মানে একটু মানে ফাস্ট উত্তর দিচ্ছে, মানে আর আগের মতো খুব স্মুথলি বলছে না, তাদের বাচনভঙ্গিটা একটু ডিফারেন্ট। তো এই জিনিসটা দেখতেছিলেন রবার্টসন এবং তখন তিনি জিজ্ঞেস করলেন ম্যানুয়ালকে যে কি সমস্যা। তো যখন সমস্যা বলতে হচ্ছে ম্যানুয়াল বলতেছে আমি তোমাকে পরে বলতেছি, একটু পরে বলতেছি, আমি ওর সাথে একটু কথা বলে নিই আরো। তো আবার যখন কথা বলতেছে তখন বারবার সে গোত্র প্রধান একটা কথা বলছে, কুরুপিরা কুরুপিরা। তো কুরুপিরা এই কথাটা কিন্তু রবার্টসন বুঝতে পারছে, কারণ সে কিন্তু তাদের ভাষার উপর মোটামুটি ভালোই জ্ঞান রাখে, কিন্তু ফ্লুয়েন্টলি হয়তো ম্যানুয়ালের মতো বলতে পারে না, তাই সে দোভাষী ইউজ করতেছে, বাট সে অনেক কিছুই বুঝে। কুরুপিরা মানে হচ্ছে যে এই ফরেস্টের ডেমন, মানে ফরেস্টের ডিমন, মানে ফরেস্টের যে খারাপ জিনিস বা কোনো পিশাচ বা সামথিং লাইক দ্যাট, এরকম ভাবে বোঝায় আর কি। তো সে এটা বুঝতে পারছে। তো মনে মনে সে ভাবতেছে যে এই ধরনের বিশ্বাস আমাকে আটকাইতে পারবে না, আমি আসছি রিসার্চ করতে এবং আমি এটা রিসার্চ কমপ্লিট করেই যাব। খুরুপিরা আমাকে কোনো সমস্যা করবে না, সেটা নিজে চিন্তা করলো এবং সে চিন্তা করছিল গোছায় যে এই কথাটা সে গোত্র প্রধানকে বলবে। কিন্তু সে বলার আগেই তাকে ম্যানুয়াল বলতেছে, যে ম্যানুয়াল নিজেই বলতেছে যে আসলে ব্যাপারটা কি, উনি চাচ্ছে না যে তোমরা ওদিকে যাও, কারণ ওখানকার রাস্তা অনেক বন্ধুর, এখান থেকে সোজা গিয়ে তোমাকে নৌকা রেখে কিন্তু হেঁটে যেতে হবে বনের মধ্যে দিয়ে, আর ওই জায়গায় যে রাস্তা, ওই রাজা রাস্তা ভালো না, আমি নিজেই আসলে যাইনি, ম্যানুয়াল বলল যে আমি নিজেই কখনো অত দূর পর্যন্ত যাই নাই, কারণ ওই রাস্তাটা খুবই বন্ধুর, নৌকা নিয়ে ওখানে যাওয়া যায় না, আর ওই বন্ধুর রাস্তার মধ্যে অনেক রকম প্রবলেম আছে, বন্য প্রাণী আছে, এই আছে, আর বিশেষ করে থাক ওইটা তোমার না শোনারই ভালো, না শোনাই ভালো। তো তখন রবার্টসন বলতেছে কি কুরুপিরার কথা বলতেছ, মানে এই বনের যে ভূত বা পিশাচ তারা বিশ্বাস করে। তো ম্যানুয়াল বলল যে হ্যাঁ এরা তো বিশ্বাস করে, অবশ্যই এদের মধ্যে কোনো প্রভাব এরকম আছে কিছু একটা। তো বলে হ্যাঁ আমি ওগুলো নিয়ে চিন্তিত না, আমরা যাব ওইখানে। তো ম্যানুয়াল বলে যে তুমি ওখানে এই রাস্তা যে বললাম যে বন্ধুর হেঁটে যাবো ওইখানে, বলে যে হ্যাঁ তোমরা তিনজনই যাও, বলে হ্যাঁ আমরা তিনজনই যাবো, কোনো অসুবিধা নেই, তুমি চলো, ওনাকে বলো যে উনি জাস্ট আমাদের লোকেশনটা আরো ভালো মতো কনফার্ম করুক। তো ম্যানুয়াল তার সাথে কথা বললো, তো দেখা গেল যে ওই যে গোত্র প্রধান যে সে খুব একটা খুশি না, কিন্তু সে মানে তারপরও বিদায় দিল তাদেরকে এবং জাস্ট সুন্দর করে তাদের নট করলো, করে বলল যে ওকে। তো তারা তিনজনই আর ম্যানুয়াল চারজন মিলে তারা নৌকায় উঠলো, নৌকার যে মাঝি ছিল সে ওখানে ছিল, সে একটা ছোট ইঞ্জিন দিয়ে কিন্তু বোটটা চলে, তো সে এটা চালায় দিল। তো ম্যানুয়াল যে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি যেতে হবে, দু বোট নিয়ে সামনে যাচ্ছে, তারা দেখতেছে পুরা দুই পাশের অংশ এবং সেই নদীর ওই অংশ দিয়ে মেইন অংশটা দিয়ে তারা যাচ্ছে। এরপর তারা একটা খাল, বাঁদিকে একটা খাল ছিল, খালে ঢুকে গেল নৌকাটা। খালে ঢোকার পর দেখলো যে আসলে বন খুব ডেন্সড, এখানে বেশ ডেন্সড। তো ম্যানুয়াল বলতেছে এই কাছে এসে রবার্টসনকে যে রবার্টসন ওই জায়গায় যে যাবা, আমি কিন্তু ওই জায়গায় যাই নাই, পথ যদি হারাই তাহলে কিন্তু বিশাল সমস্যা হবে, আমি কিন্তু কোনো ব্লেম নিব না তোমাদের, এখানে যদি কোনো ক্ষতি হয় কারো, এইসব ব্লেমের মধ্যে কিন্তু আমি নাই, আমাদের যে ট্যুর কোম্পানি বা যারা তোমার সাথে কন্ট্রাক্ট করছে তারাও থাকবে না, তুমি আমাকে একটা কাগজে এখানে সাইন করে দিবা। তো সে তাই বলে তার পিঠের যে ব্যাগ আছে সেখান থেকে একটা কাগজ বের করে দিল। তো রবার্টসন কোনো কথা না বলে জাস্ট পড়লো এক নজর, পড়ে সাইন করে দিয়ে দিল, বলে ইটস ওকে যাও। তো যাই হোক, এই যেই লেকের মধ্যে এখন তারা যাচ্ছে দুই পাশে গাছগাছালি আরো ডেন্সড, আর লেকটা একে বেঁকে সামনে মানে এগোয়ে গেছে এবং পানি দেখে মনে হচ্ছে একদম কালচে পানি, মানে সামনে যে গেছে ওটা বেশ একে বেঁকে গেছে কেমন জানি, আর যেখান থেকে একে বেঁকে গেছে ওই পাশ থেকে গাছগাছালি বের হয়ে আছে, অনেক গাছের সাথে দেখা যাচ্ছে যে ঝুড়ি ঝুলে আছে, বেশ অন্যরকম, বেশ ডিফারেন্ট টাইপ একটা এনভায়রনমেন্ট ওইখানে, বেশ ভীতিকর মনে হয় দেখলে দুই পাশে, পুরা মনে হয় যে ভিতরে গাছগাছালিগুলো বেশ ডেন্সড হয়ে আছে এরকম একটা অবস্থা। তো ম্যানুয়াল তাদেরকে বলল যে এইখান থেকে কিন্তু খুবই সাবধানে আমাদের চলতে হবে, কারণ এইখানে অনেক বন্য প্রাণী আছে যেগুলো ডেঞ্জারাস, বিশেষ করে জ্যাগুয়ার, খুব সাবধানে থাকতে হবে, এই অঞ্চলে কিন্তু জ্যাগুয়ার আছে, যখন আমরা যেখানে যাচ্ছি এখানে জ্যাগুয়ার আছে, তো খুব সাবধান। তখন চলতে চলতে একটা জায়গায় এসে দেখলো যে ওই ম্যানুয়াল তার ব্যাগের ভেতর থেকে ওই ইসের গোত্র প্রধানের সাথে কথা বলার সময় সে কিছু দাগ দিয়ে নিছিল, স্কেচ করে নিছিল, ওরকম একটা জায়গায় এসে সে মানে হিসাব করলো, করে বলল যে ওকে, তার যে বোটম্যান তাকে ইনস্ট্রাকশন দিল যে অমুক জায়গায় যে এই জায়গায় থামাও। তো বোটম্যান লোকটাও কিন্তু একটা নিগোষ্ঠীর মানুষ আসলে, সেও কিন্তু মানে একদম পিওরই না, ওদের এখানে কাজ করে, সে সবই ভাষা জানে, খুব পাকা লোক আর কি। তো যাই হোক, সে এসে একটা জায়গায় যে জায়গাতে ছলাৎ ছলাৎ করে লেকের পানি বাড়ি খাচ্ছে, একটু কাদা, ওই জায়গায় এসে খ্যাচ করে তার বোটটাকে আস্তে করে সে ভিড়াই দিল, ইঞ্জিন অফ করে দিয়েছিল আগে। তো বোট ভিড়ানোর পরে ম্যানুয়াল তাকে ইনস্ট্রাকশন দিল, কিছু ইনস্ট্রাকশন দিয়ে বুঝাইল জিনিসপত্র। তো সে মালহান আল্লো বলল যে হ্যাঁ হ্যাঁ। তো ইনস্ট্রাকশন গুলো রবার্টসন বুঝতে পারছিল যে ও কি বলতেছে, বলতেছে যে নিজের মতো সাবধানে থেকো, নিজের বুঝটা বুঝো, কারণ আমরা কেউ থাকবো না, অ্যান্ড ইউ নো হোয়াট টু ডু, তুমি নিজেই জানো কি করতে হবে, কখন কি আমাকে তুমি তোমার ফ্লেয়ার গানটা দাও। তো একটা ফ্লেয়ার গান নিছে এবং বলে তোমার কাছে তো ফ্লেয়ার গান আছে, কোনো সমস্যা হলে এখান থেকে ফ্লেয়ার মারবা। যাই হোক, এগুলো বুঝায় তারা রওনা দিল এবং দেখলো যে আসলে একটা এক্সট্রা ব্যাগ নিয়ে নিল ম্যানুয়াল, তার মধ্যে পানির বোতল আছে ইত্যাদি ইত্যাদি। তো সে হাঁটা ধরলো, তার কাছে ফ্লেয়ার গান আছে, তার কাছে আর একটা বন্দুক আছে। তো রবার্টসন জিজ্ঞেস করলো বন্দুক কেন, বলে এখানে বন্য প্রাণী আছে, অনেক সমস্যা আছে, চলো হারায়ও না, আমাদের একজন একজনকে হারাইলে চলবে না। তো বলে তারা নেমে গেল, তো যেখানে নামছে সেখানেই রবার্টসনদের বুট কিন্তু কাদাতে ডেবে গেছে অর্ধেক, যাই হোক, তারপর তারা হেঁটে উঠল, উঠে ম্যানুয়াল এদিক ওদিক তাকায় পথ বের করল। দিনের বেলা কিন্তু ব্রড ডে লাইট, এই সময় এইখানে কিন্তু আলো কম, একদম মনোচন্দকার, মানে গাছের ছায়া এমন হয়ে আছে জায়গাটা অন্ধকার, গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে আলো যতটুকু নামতেছে সেই জায়গায়। হাঁটা ধরল ম্যানুয়াল এবং তারা তিনজন ফলো করতেছে, রবার্টসনও যাচ্ছে সাথে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলো, তাদের আসলে হিসাব নাই কত হাঁটছে। তো এরকম একটা জায়গায় এসে বাঘ নিয়ে দেখলো একটা ছোট নালার মতো গেছে, বেশি বড় নালা না, ওখান থেকে হালকা ঝিরিঝিরি পানি যাচ্ছে, মানে কোনো একটা হয়তো উপর থেকে পানি নামছে, সেই পানির একটা ধারা এখান থেকে যাচ্ছে, সরসর করে যাচ্ছে, বেশি বড় না, এক দেড় ফিটের মতো। তো ওইটা লাফায় পার হলো সবাই, আবার যাচ্ছে, পিপাসা লাগলো, এর মধ্যে তারা ওই বোতল থেকে পানি খেলো। তো হাঁটতে হাঁটতে রবার্টসনের সঙ্গী যে দুজন ছিল, একজন বেশ টায়ার্ড ফিল করলো, সে বলল যে আমি আর পারতেছি না, আমাকে বসতে হবে, আমার পা ফুলে গেছে। রবার্টসন বুঝল যে ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সবাই তো আর একরকম নিতে পারে না। তো বসলো একটা জায়গায়, তো যেখানে তারা বসছে ওই জায়গাটা আবার একটু আলো আছে, একটু খোলা জায়গাটা, ওখানে বসছে দুজন। ওখানে ম্যানুয়ালও বসলো, বললো যে আমি একটু রেস্ট নেই, তাহলে তোমাদের সাথে অসুবিধা কি। বসলো, তো রবার্টসনের কিন্তু খুব এনার্জি, সে তখনও চিন্তা করতে, সে জিজ্ঞেস করতেছে ম্যানুয়ালকে যে আর কত দূর, এখান থেকে কিভাবে যেতে হবে। তো সে বলতেছে এখান থেকে এখনো নিয়ার অ্যাবাউট 5-6 মাইল তোমাকে হাঁটতে হবে, 5-6 মাইল হাঁটতে হবে, এবং এই এই ট্রেলের মধ্যে দিয়ে। কিন্তু ওই গোত্র প্রধানের কথা অনুযায়ী আরো তিনটা নালা পাবো আমরা, দুইটা হয়তো ছোট ছোট ঝিরির মতো, আরেকটা কিন্তু বেশ বড়, ওটাতে তোমাদের হয়তো হাঁটু বা কোমর পানি পর্যন্ত থাকতে পারে। তো ওই হলে ওইটা পর্যন্ত হেঁটে যেতে হবে আমাদের, আর ওইটা বেশ বড়, মোটামুটি মানে মিনিট খানেক হেঁটে পার হইতে হবে, এরকম ওরকম বড় না, বাট ওইটা কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর থেকে বড়। তো তখন রবার্টসন বলল ওকে অসুবিধা নেই, পার হবো, কোনো ব্যাপার না, এই সেই। আর বলতেছে তাহলে আমরা একটু বসি এখানে। রবার্টসন ওদেরকে বসতে দিল, বসে বলে যে আমি একটু হাঁটি। তো তাকে ম্যানুয়াল বললো যে তুমি হাঁটবা কোথায় যাবা, বলে এই সামনে যে একটু হেঁটে ওদিক ওদিক যাই দেখি। তো বললাম তুমি হারাই যাবা কিন্তু, তখন বলছে না না হারাবো না। রবার্টসন বললো যে আমি হারাবো না, আমি একটু দেখি, আমি জায়গাগুলো একটু ই করি। আর তার সাথে ক্যামেরা ছিল একটা, সেই সময়কার SLR ক্যামেরা, তো সেটা নিয়ে সে হাঁটা দিল আর কি। তো হাঁটতে হাঁটতে বেশ সামনে চলে আসছে রবার্টসন, বেশ খানিকক্ষণ ওদের কথাবার্তা শুনছিল পিছনে, ওই তার দুই সাথের যে টিমমেট আর ম্যানুয়ালের কথাবার্তা, বেশ হাসি খুশিও তারা বেশ কথা বলতেছে। তো সে এই কথাবার্তাগুলো আস্তে আস্তে শুনতে শুনতে একটু দূরে চলে আসছে, কথাবার্তার শব্দ আস্তে আস্তে তার কানে একদম কমে গেল, এক সময় সে শুনতে পাচ্ছে না তাদের কথা। আসলে রবার্টসন কিন্তু ওদিকে তার মন নাই, সে তাকায় দেখতেছে এদিক ওদিক, এবং সে ভেতরের বেশ কিছু জায়গার যেটি তার কাছে একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে সে ছবি তুলতেছে। আর ওই সময় ছবি তোলার জন্য কিন্তু একটু একটু ভেবে চিন্তে তোলা লাগতো, কারণ ওগুলো ছিল রিলের ক্যামেরা, মানে ফিল্ম থাকতো ভেতরে, তো সুতরাং ওইটা যাতে ওয়েস্ট না হয় ওইভাবেই তারা চিন্তা করে তুলতো। তো সেইভাবে চিন্তা করে ফ্রেমিং করে ছবি তুলতেছিল রবার্টসন। যাই হোক, ছবি তুলতেছে আর হেঁটে যাচ্ছে, বিভিন্ন রকমের ছোটখাটো উদ্ভিদ দেখতেছে যেটা সে জানতেছে না, যেটা সে চেনে না, এরকম অনেক কিছু দেখছে, সেগুলোর ছবি তুলছে সে। তো তুলতে তুলতে ছবি তুলতে তুলতে আর হাঁটতে হাঁটতে সামনে চলে আসছে সে, এসে বা এসে দেখলো যে একটা গাছ, সেগুলার অনেকগুলা এরকম ঝুড়ি নেমে গেছে, বেশ খুব ইন্টারেস্টিং লাগলো তার কাছে, বেশ বড় একটা গাছ, সেটা ঝুড়ি নেমে গেছে, গাছটাকে সে আইডেন্টিফাই করতে পারতেছে না এটা কোন গাছ। আর ঠিক গাছের পেছন দিয়েই একটা এরকম নালা বা ঝিরি বয়ে গেছে, সেখান থেকে পানি কুলকুল কুলকুল করে যাচ্ছে। তো সে তখন বুঝতে পারলো যে আচ্ছা, ও যে বলছিল যে আরো এরকম তিনটা নালা আছে বা ঝিরি আছে, তার মধ্যে একটা সামনে আমি চলে আসছি, আর গাছটাই বা কি। তো সে হেঁটে গাছটার কাছে গেল, গিয়ে দেখে গাছের নিচে বেশ এরকম গোল হয়ে বেশ কিছু ফুল গাছ ওখানে জন্মাইছে, এবং সে ফুলগুলো ফুটে আছে, ফুলগুলো হচ্ছে একদম ব্লাড রেড কালারের টকটক করতেছে, কিন্তু ফুলগুলো একটাকেও সে চেনে না। আর একটা অদ্ভুত একটা ঘ্রাণ সেখান থেকে ছড়াচ্ছে, কেমন জানি সুন্দর একটা ঘ্রাণ। তো রবার্টসন চিন্তা করলো যে ফুলগুলোর ছবি তুলব, ক্লোজ ছবি তুলব। তো তার কয়েকদিন আগেই সে একটা ম্যাক্রো লেন্স কিনছিল, ওই তখন খুব নিউলি ইন্ট্রোডিউসড হয়েছে ম্যাক্রো লেন্স, মানে বেশি দিন হয় নাই, তো খুব এক্সপেন্সিভ। তো সে ম্যাক্রো লেন্সটা খুব যত্ন করে আনছে তার ব্যাগের মধ্যে, কারণ সে জানে যে সে যাচ্ছে তার রিসার্চের জন্য এবং এরকম ছবি তোলা লাগবে। যাই হোক, সে খুব মানে যত্ন করে আস্তে করে তার ব্যাগটা রাখলো, ব্যাগটার ভেতর থেকে খুব ফোল্ডেড অবস্থায় ছিল, বেশ কুশনড অবস্থায় কাপড় দিয়ে বেঁচা রাখছিল, লেন্সটা বের করলো, করে সে এই লেন্সটা ইনস্টল করলো তার SLR ক্যামেরায়। তারপর সে একদম কাছে গিয়ে ছবি তোলা শুরু করলো। তো কাজ করতে হচ্ছিল, কারণ আলো আধারি, সেখানে কিন্তু একদম স্পষ্ট আলো ওইভাবে আসতেছে না, যেহেতু অন্ধকার এক পাশে, গাছপালার একটা আচ্ছাদন আছে, আবার এই যে ঝুরিয়ালা গাছটা, তো যাই হোক খুব তাকে খুব ই করে ছবিটা তুলতে হচ্ছে এবং ছবি তুলতেছে খুব মনোযোগ দিয়ে, এবং তার মাথার মধ্যে ঝিরির কুল 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 পানির শব্দটা তার কানে আসতেছে। সে হারায় গেছে ছবি তুলতে, ফুলের ছবি তুলতেছে এবং ওই গাছের ঝুড়িগুলার খুব ক্লোজ শটের ছবি নিল কয়েকটা। তো তুলতেছে এই সময় হঠাৎ করে সে শব্দ পেল, মনে হলো যে পানির মধ্যে যদি কেউ মানে ডুবে থেকে উঠে বসে, মানে পানিতে কেউ শুয়ে থাকলে যে ফস করে উঠে যেরকম ফস করে শব্দ হবে সেরকম একটা শব্দ হলো, মানে কিছু একটা উঠে বসলো। তো একটু মানে লস্ট ছিল রবার্টসন, কিন্তু সে সাথে সাথে শব্দটা পাওয়ার সাথে সাথে সে ফট করে ঘুরে তাকাইলো। তো ঘুরে তাকায় সে দেখতেছে তার থেকে বেশ খানিকটা দূরে, মানে সে যে গাছটার কাছে বসে আছে সেটা থেকে প্রায় 8-10 meters দূরে একটা মেয়ে বসে আছে পানির মধ্যে, মানে ওই যে পানি যে ঝিরিতে কুলকুল করে বয়ে যাচ্ছে ওইটার মধ্যে বসা, পিঠটা দেখা যাচ্ছে আর চুল দেখা যাচ্ছে, অনেক লম্বা চুল। সে অবাক হলো যে চুলটা একদম মানে ওই পানি দিয়ে ভেসে একদম মানে এই যে পাশের যে পাড়টা পাড়ের মধ্যে উঠে আসে, এত লম্বা চুল আর পিঠটা দেখা যাচ্ছে, একটা কালো রঙের কাপড় তার গায়ের মধ্যে। তো একটু অবাক হলো রবার্টসন দেখে যে এখানে কি এখানকার কোন ট্রাইব বা এখানকার কেউ এরকম ওখানে বসে আছে। তো সে আস্তে করে ঘুরলো, তো তার খুব আদম্য ইচ্ছা হচ্ছিল ছবি তুলতে, কিন্তু তার লেন্স লাগানো হচ্ছে ম্যাক্রো, এটা চেঞ্জ করতে হবে। তো তারপরও সে আস্তে করে তার লেন্স এটা খুললো, খুলে সে তার ভেতর থেকে ওই যে ব্যাগের ভেতর থেকে একটা লেন্স নিয়ে লাগালো। তো লাগায় সে যখন নাকি তার ক্যামেরাটা পয়েন্ট করতেছে, এখন কিন্তু জুম লেন্স লাগাইছে সে ওখানে পয়েন্ট করতেছে। তো মেয়েটা আসছে তার লেন্সে আসছে মেয়েটা, সে যখন ক্যামেরাটা তার দিকে জুম করছে এই সময় মেয়েটা ফিরে তাকালো তার দিকে। তো কেমন যেন ধাক্কা খেলো রবার্টসন, কারণ হচ্ছে মেয়েটার চেহারার মধ্যে কিছু একটা আছে, ফ্যাকাশে একটা ভাব এবং চুলগুলা দুই পাশ দিয়ে এরকম পড়া। নর্মালি সে যত যেগুলা যেসব ট্রাইবাল পিপলদের কথা সেখানে জানে, তাদের কারো মতো লাগতেছে না, ডিফারেন্ট লুক। এবং সে যে লেন্সে তাকায় আছে তার থেকে প্রায় 8-10 meters দূরে, 8-10 meters কিন্তু বেশ লম্বা একটা দূরত্ব, মোটামুটি ভালোই মানে আই কন্টাক্টের জন্য, কিন্তু মনে হইতেছে মেয়েটা ঠিক তার দিকেই তাকায় আছে, এরকম একটা একদম ঠান্ডা দৃষ্টিতে, শীতল দৃষ্টিতে তার দিকে তাকায় আছে। তো রবার্টসন একটু মানে হতভম্ব হয়ে গেছে ছবি ক্লিক করবে কিনা। এই সময় দেখলো মেয়েটা উঠে দাঁড়ালো পানির ভেতর থেকে, পানির ভেতর থেকে উঠে দাঁড়ায় হেঁটে পাড়ে উঠলো, মানে ওই ওখানে তো বেশি পানি না, মানে একটা মানুষের মানে হাঁটুর অর্ধেক এরকম পানি, তারও কম ওই জায়গায়। তো মেয়েটা হেঁটে পাড়ে উঠলো, তো যখন ছপ ছপ করে উঠছে রবার্টসনের ই কিন্তু ওখানে লাগানো, মানে ক্যামেরাটা কিন্তু এইম করা মেয়েটার দিকে, তো ওই লেন্সটা একটু নড়ে গেছে তার, মানে তার যে আই সাইটটা একটু নড়ে গেছে, সে তার ক্যামেরায় ধরা পড়লো হচ্ছে মেয়েটার পা। পাহাড় দিকে তাকায় রবার্টসনের সারা শরীর ঠান্ডা হয়ে গেল, সে দেখলো মেয়েটার পা উল্টো, উল্টো পা মানে পিছন দিকে ফেস করা। রবার্টসন কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে, সে ভয় পেয়ে গেছে ফার্স্টে, মানে একেবারেই ভয় পেয়ে গেছে, এবং সাথে সাথে সে ক্যামেরাটা তুলছে আবার উপর দিকে, তুলে তাকায় দেখছে মেয়েটা হাসতেছে তার দিকে তাকায়, এবং তাকে হাত তুলে এরকম ডাকলো, তাকে হাত এরকম সামনে বাড়া হাত তুলে ডাকলো, মানে রবার্টসনকে সে দেখতেছে এরকম 10 meters দূর থেকে বা 28-30 feet দূর থেকে দেখতেছে হাত তুলে ডাকলো। রবার্টসন কেন জানি একেবারে সম্মোহিতর মতো হয়ে গেল, সে ওই তার ক্যামেরা সহ উঠে দাঁড়ায় আস্তে আস্তে হেঁটে কাছে যাওয়া শুরু করলো, এবং দেখলো মেয়েটাও হেঁটে হেঁটে আসতেছে, তার এই উল্টো পা নিয়ে সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসতেছে, খুবই স্ট্রেঞ্জ একটা বিষয়। তো রবার্টসন আর তার মধ্যে দূরত্ব মনে হয় 5 meters চলে আসছে, রবার্টসন একদম দেখতে পাচ্ছে মেয়েটা একদম আসছে, চুলগুলো খোলা এবং চুল এত লম্বা, সেই চুল মানে তার পেছনে পেছনে ছেছড়ে আসতেছে বেশ খানিকটা, এবং পা দুটো উল্টো এবং সে খুব সুন্দরভাবে হেঁটে আসছে সেটাতে। রবার্টসনের কেমন যেন একটু অস্বস্তি লাগতেছে, তার নিজের মন বলতেছে আমি যাব না, আবার সে যাচ্ছেও হেঁটে সামনে, কেমন যেন একটা সম্মোহিতর মতো অবস্থা। আর মেয়েটার চোখ দিয়ে তাকাছে, চোখটা বেশ সাদাটে, তার মনি দুটো মনে হচ্ছে ছোট চোখে। মোটামুটি যখন নাকি রবার্টসনের সাথে প্রায় 5 meters মতো দূরত্ব, এই সময় একটা ব্যাপার ঘটল, হঠাৎ করে একটা জ্যাগুয়ার লাফ দিয়ে পড়ল, মানে রবার্টসন দেখলো যে একটা হলদে কালো ডোরা কাটা কিছু একটা মানে খুব বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে তার সামনে পড়ল একদম, মানে তার থেকে প্রায় হয়তো 2 meters দূরে লাফ দিয়ে পড়ে আরেকটা জাম্প করলো ওই যে মেয়েটা আসতেছে ওইটার দিকে। তো দেখলো যে ওই মেয়েটা এত দ্রুত ওখান থেকে সরে গেল যেটা কোন মানুষের পক্ষে কোনোদিন সম্ভব হবে না, একটা রেখার মতো রেখে গেল ওই জায়গায় শেত করে, এবং সে যে চলে গেছে ওই পাশে যে ঝিরি, ঝিরি পার হয়ে শেত করে ওই পাশে চলে গেছে, আর এই জ্যাগুয়ারটা লাফ দিয়ে পানিতে পড়ছে, তারপর লাফ দিয়ে ওদিকে গেছে। তো রবার্টসন এক সেকেন্ডে কিছু বুঝতে পারল না, পুরো হতবিহ্বল হয়ে গেছে, সে কি করবে। এই সময় সে তার হাতের কুনুইতে একটা স্পর্শ পেল, মনে হলো যে কেউ তাকে এরকম হাতের কুনুইটা চেপে ধরছে পেছনে, ওই যে গাছটা ছিল, যে বড় গাছটা ঝুরি নামছে ওই গাছের ওখান থেকে। তো রবার্টসন চমকায় উঠছে, চমকায় উঠছে, তার ক্যামেরা হাত থেকে ছুটে গেছে, কারণ তার ক্যামেরা গলায় যদি স্ট্রিপ দেওয়া না থাকতো তো পড়ে যেত। তো সে দেখলো ফিরে তাকায় যে কেউ একজন তাকে টেনে নিল পিছনে, সে ভালো মতো তাকায় দেখতেছে আলো আধারের মধ্যে ওই যে গাছটা ঝুরি নামছে, যে ওইটার পাশে যে লাল ফুলের যে কতগুলো গাছ, ওর পিছনে একটা মেয়ে দাঁড়ানো, এই মেয়েটা ওই মেয়েটা না কিন্তু এটা ডিফারেন্ট মেয়ে। তো সে একটা অদ্ভুত ড্রেস পরা, দেখে মনে হচ্ছে কোন ট্রাইবাল ড্রেস, আর এই ড্রেসটার তার মাথার মধ্যে একটা মুকুটের মতো আছে এরকম। তো সে তাকে কিছু একটা বলল ট্রাইবাল ভাষায়, যেটা আসলে বুঝতে পারে নাই রবার্টসন, বুঝতেই পারে নাই কোন ভাষা বা কি। সে তাকে বলে মনে হচ্ছে যে খুব গম্ভীর ভাবে বলল, বলে তাকে হাত দিয়ে দেখাচ্ছে যেদিক থেকে আসছে ওদিকে চলে যেতে। এটা বুঝতে পারল রবার্টসন যে তাকে হাত দিয়ে ওদিকে দেখাচ্ছে চলে যেতে, এবং আরো কিছু বলল। তো রবার্টসন শুধু তাকে জিজ্ঞেস করলো যে হু আর ইউ, হোয়াটস ইউর নেম। তো মেয়েটা তাকে বলল লুলু। এই যে লুলু কথাটা শুনছে, সে বুঝতে পারল যে মেয়েটা তার সেই যে জিজ্ঞেস করছে কোয়েশ্চেন, এটা উত্তর সে বুঝছে। তো যেহেতু সে উত্তর দিছে সাথে সাথে লুলু, তখন সে বলতে হু আর ইউ, হোয়ার ইউ কেম ফ্রম, হোয়ার ডু ইউ লিভ, এরকম জিজ্ঞেস করতেছে রবার্টসন। ওই মেয়েটা আর কোন উত্তর দিল না তাকে, তাকে আবার হাত দেখালো ওদিকে, এবং রবার্টসন বলতেছে তাহলে আমার সাথে আসো, কাম উইথ মি। সে মেয়েটা তার দিকে আসলো না, তাকে আবার হাত দেখাইতেছে ওদিকে যাওয়ার জন্য। তারপরে মেয়েটা চোখ বড় বড় করে বেশ গম্ভীর ভাবে ওই ঝিরির অপর পার হাত দিয়ে দেখায়, বলতেছে কুরুপিরা, কুরুপিরা। যেভাবে করে কুরুপিরা বলছে, এই কুরুপিরা কিন্তু সে বুঝে গেছে, রবার্টসন বুঝছে যে কুরুপিরা মানে ওই জিনিসটার কথা বলছে, ওই যে সেই লম্বা চুল। তো সে চিন্তা করে সে বলল ওকে ওকে, রবার্টসন বলল ওকে, কারণ তার মাথার মধ্যে এখন ওইটার কোনো ব্যাখ্যা নাই, ওই জিনিসটা কি ছিল, পা উল্টা এবং চুল এরকম বড়, এবং ফাঁস করে যে গেছে এত দ্রুত কিভাবে, এটা এটা কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। তো সে ওকে ওকে বলে সে জাস্ট তার ক্যামেরাটা হাত দিয়ে ধরল, এই সময় দেখলো যে ওই মেয়েটা ঘুরে, মানে ঘুরে গেল, ঘুরে হাঁটা দিল, এবং খুব দ্রুত মানে হেঁটেই অনেকটা ছোটা শুরু করলো ওই গাছপালার মধ্যে দিয়ে, এবং একসময় তাকে আর দেখা গেল না। তো মেয়েটা চলে যাওয়ার পর রবার্টসন খুবই ভয় পেয়েছে, সে মানে একলা ওখানে দাঁড়ায় থাকতে তার গা কাঁপতেছিল, সে বারবার ওই গাছপালার দিকে তাকাইতেছে এবং তার ভয় লাগতেছে। তো সে দ্রুত হাঁটা শুরু করলো, সে চিন্তা করলো সে কিভাবে আসছিল, তার একটা আন্দাজ আছে, ওইভাবে সে হাঁটা শুরু করলো। হাঁটতে গিয়ে সে দেখতেছে বেশ খানিকটা সে চলে আসছে, এবং তখন আলো হারায় যাচ্ছে, মানে ওই ওই জায়গাটার মধ্যে আলো কমে গেছে একদম, মানে ওই যেখানে সে দাঁড়ায় আছে ওখানে আলো কমে গেছে, কারণ গাছপালা এত ডেন্সড হয়ে গেছে, ওপরের আলো আর ওইখানে ওইভাবে এসে বোঝাচ্ছে না, আলো হারায় গেছে অনেকটা, এবং রবার্টসন বুঝলো যে সে মনে হয় দিক হারায় ফেলছে এরকম। তো সে খুব টেন্সড হয়ে গেল, সে এদিক ওদিক তাকাচ্ছে আর চিন্তা করতেছে যে আচ্ছা আমি কি এদিক দিয়ে আসছি, আমি এদিক দিয়ে যাই। এবং একটা সময় সে একটা ট্রেলে ঢুকলো, ওখানে শুকনা পাতা আর গাছপালার ডাল মাঝখান দিয়ে সে যাচ্ছে, তো টেন্সড হয়ে গেছে খুব, এবং আলো আরো কমে গেছে ওইখানে। এই সময় সে দূরে দেখলো যে ওই যে মেয়েটা যেটা তার সামনে আসছিল লুলু, সে ওখান থেকে গাছপালার ভেতর থেকে বের হয়ে তাকে হাত দিয়ে এরকম ডাকলো। তো রবার্টসন তখন চিন্তা করলো যে এই মেয়েটা তো মনে হয় না আমার কোনো অপকার করবে, কারণ ওই সময় যে কথা বলছে আমাকে হাত দিয়ে চলে যেতে বলছে, তো সে ডাকতেছে মানে সে মনে আমাকে দিক দেখাচ্ছে। তো সে হাঁটা ধরলো, ওদিকে হেঁটে যাচ্ছে, সে ওই মেয়েটা তাকে যে ডাকছে গাছপালার ভেতর থেকে এসে, তারপর আবার দেখতে পাচ্ছে না সে মেয়েটাকে। সে ওইখানে যে যখন পৌঁছেছে ওই জায়গায় ঝোপ ছিল একটা বড় ঝোপের মতো, ওদিকে ওদিক তাকাইলো, দেখলো যে না ও ওই মেয়েটা কোথাও নাই। তো সে চিন্তা করছে নাও ওয়াট, কোথায় যাবো, আলো কিন্তু আরো কমে যাচ্ছে। একটু পরে সে ডাক শুনলো, মানে তার নাম ধরে ডাকতেছে রবার্টসন, রবার্টসন বলে তার সাথের মানুষরা। তো সে তখন বুঝলো যে ওটা তো আমার লোকরা আমাকে খুঁজতেছে। তো সে এখান থেকে মানে সাউন্ড করলো তাদের জন্য, একটু পরে দেখলো যে ওই যে ম্যানুয়াল আর ওই দুজন এসে পড়ছে। এসে বলতেছে কি ব্যাপার, তুমি হারাই গেছিলে কি ব্যাপার, কোথায় গেছো তুমি, তোমার খুঁজতেছে এতক্ষণ ধরে। তো সে বলছে আরে না আমি এরকম ছবি তুলতে তুলতে ওখানে গেছিলাম, ওখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ম্যানুয়াল বললো অদ্ভুত ঘটনা তো ঘটবেই, তোমারে তো মানা করছে এখানে ঘোরাঘুরি করতে, তাড়াতাড়ি চলো এখান থেকে বেরোয় যেতে হবে, আমাদের আর ফিরে যাওয়ার মতো আজকে সময় নাই, ওই মাঝিও নিশ্চয় চলে যাবো ওইখান থেকে, মাঝিও ওখানে থাকবে না, এরকম সময় কাটায় ফেলছো ওইখানে, ওখানে বসে গেছো তুমি, এখানে আসছো সময় এখানে কি এত সময় থাকে নাকি বনের মধ্যে, আমরা তাড়াতাড়ি তোমার ইসে চলে যাবো, এখান থেকে এখন ফিরে যাওয়ার মতো সময় নেই আমাদের, আমরা এখান থেকে বরং আমাদের ওই জায়গায় যাওয়া কাছে, ওই যে ট্রাইবালদের জায়গায় ওখানে যে ওখানে রাত কাটাইতে হবে। তো যাই হোক, রওনা দিল, হাঁটা দিল, ওই ম্যানুয়াল নিয়ে যাচ্ছে, ম্যানুয়াল জিজ্ঞেস করতেছে কি ঘটছে, রবার্টসন বলতেছে কুরুপিরা। এইটা বলার পর মনে হলো ম্যানুয়াল ওই তার কথা শুনেই মনে কেঁপে উঠলো, এখান থেকে বলল যে মানে কি কি বলো তুমি, বলে যে হ্যাঁ আমি অদ্ভুত একটা জিনিস দেখছি, আমি এটারে বললে তোমাদের এখানে কুরুপিরাই হবে। তো সে তাড়াতাড়ি বললো তাড়াতাড়ি চলো, বলে ওই প্রথম ঝিরিটা পাইছে এবং ঝিরিটা পার হয়েছে, এরকম করে তারা হেঁটে আরো দুইটা ঝিরি পাইছে এবং থার্ড ঝিরিটা আরো বড় ছিল, সেখানে তাদের কোমর ডুবে গেছিল পানিতে, এত পানি মানে ওখানে পানি বাড়ছে আর কি। তো যাই হোক, ব্যাগ ট্যাগ উঁচু করে ওই জায়গাটা পার হয়ে হাঁটতে হাঁটতে একদম অন্ধকার হয়ে গেছে তখন প্রায়, এরকম সময় তাদের ফ্ল্যাশ লাইট বের করতে হয়েছে, বেশ ভয়ের একটা এনভায়রনমেন্ট। ওই সময় তারা একটা জায়গায় পৌঁছাইলো, ওই জায়গাটা একটু উঁচু এরকম, ওই জায়গায় উঠে যেয়ে দেখলো যে হ্যাঁ ওইখানে কতগুলো এরকম ছোট ছোট ঘরের মতো আছে, কুড়ে ঘরের মতো, মানে ওইটাই ওখানকারই। তো ওইখানে তারা পৌঁছানোর সাথে সাথে ওখানকার লোকজন কিছু চলে আসছে ওখানে তাদেরকে ই করার জন্য, কারা এখানে। তো ম্যানুয়াল তখন তাদের সাথে কথা বলতে বলতে বেরোলো এবং ওই যে তাদের যে অন্য আরেকজন গ্রাম প্রধান আছে তার সাথে কথা বলছে, ওনার পরিচয় দিল, দিয়ে সে ওখানে ঢুকছে। ঢোকার পর তারা কথা বলতেছে অনেকক্ষণ ম্যানুয়ালের সাথে, তো ম্যানুয়াল বলল যে এরকম এরকম, তো ওখানে যে ই ছিল রবার্টসন ছিল সেও বলল যে আমরা এখানে আসছি রিসার্চ করতে ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস বলল এসেই। তো ওগুলো শোনার পরে তারা তাদেরকে থাকার ব্যবস্থা দিল, একটা কুড়ে ঘরের মধ্যে তাদের থাকতে দিল। রাত হয়ে গেছে এবং অন্যরকম একটা পরিবেশ ওইখানে, একদম বনের ভেতরে, ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্ট, হ্যাঁ মানে পুরা নিকশকাল অন্ধকার এবং তাদের জ্বালানো যে পিদিম সেটা দিচ্ছে শুধু থাকতে, এবং তাদের যে খাবার দাবার সেগুলো দিচ্ছে খেতে। তো রবার্টসনরা খেলো, তো তখন ম্যানুয়াল দেখতেছে রবার্টসনরা যখন খাওয়া দাওয়া করতেছে ম্যানুয়াল বাইরে যায় খাচ্ছে তাদের সাথে। তো একটু পরে ওদের মধ্যে একজন আসলো, এসে বলল যে তোমাদের মধ্যে কুরুপিরা কে দেখছে, এটা টুকিটা কি বুঝতেছে আর কি রবার্টসন ওদের কথা। রবার্টসন এরকম হাত উঁচা করলো যে সে দেখছে, তো সে মানে মনে হলো যে ভয় পাইছে রবার্টসনের কথা শুনে। তো তারপর তাকে বললো যে এগুলা বলবা নাকি, ম্যানুয়াল বললো যে তুমি কি শেয়ার করবা তাদের সাথে কিভাবে কি হয়েছে। তো সে তখন বেরোলো, বেরোয় যে রবার্টসন বসলো, বসে একটা জায়গায় গোল হয়ে বসছে তার আগুন জ্বালায় ওইখানে। তো তার দুই যে মেম্বার আর কি, তার সাথে যে দুইজন কলিগ তারা কিন্তু শুয়ে পড়ছে, তারা আর আসবে না। তো রবার্টসন যে বসছে ওইখানে, ম্যানুয়াল বসছে আর ওদের গ্রামের কয়েকজন মানুষ এবং এই গ্রামের একজন প্রধান, তো বসে রবার্টসনকে বলতেছে, রবার্টসন বলতেছে ম্যানুয়ালকে, ম্যানুয়াল ট্রান্সলেট করে দিচ্ছে তাদেরকে, রবার্টসন আবার এদের কথা কিছু বুঝতেছে। তো সে যখন পুরো ঘটনাটা বলল এরকম এরকম সে দেখছে এসে, তো যখন নাকি লুলুর প্রসঙ্গ আসছে তখন তারা পুরো অবাক, ওই যে গ্রামের লোকরা বলে যে কি বলতেছো তুমি, মানে এটা কি সম্ভব। ম্যানুয়াল বলে যে মানে কেন সমস্যা কি, ম্যানুয়াল ওদের সাথে কথা বলতে, তখন বলতেছে যে লুলু ছিল আমাদের এখানকার এই গোত্রের রাজকন্যা, আজ থেকে অনেক আগে আমার নানীরা দেখছে তাকে, সে কিভাবে এখানে আসে। তো বলে মানে বেশ তারা ভয় পাইতেছে, হ্যাঁ লুলু এখানে কিভাবে আসছে। তো এর মধ্যে দেখলো যে একজন বৃদ্ধ আসলো তাদের এখান থেকে, সে বলতেছে যে লুলুর অনেক ব্যাপার আছে সেটা তোমরা জানো না, সিক্রেট, লুলু ওখানে থাকে এবং এই যে বনের যে পিশাচ মহিলা আছে তাদের থেকে অনেককে রক্ষা করে, সে ওই জায়গাটা অনেক খারাপ, লুলু এখানে পাহারা দেয়, তোমরা হয়তো জানো না আমাদের সময় আমরা যারা বৃদ্ধ আমরা অনেকে লুলুকে দেখছিও। তো রবার্টসন খুবই অবাক হয়, সে চিন্তা করে আমি জলজন্ত দুইটা মানে আশ্চর্য ঘটনা দেখলাম, সুপার ন্যাচারাল ঘটনা যাকে বলে, এরা বলতেছে এই লুলু অনেক বছর আগের একটা মানুষ, অথচ আমি জলজন্ত দেখলাম একটা ইয়াং মেয়ে, বয়স হায়েস্ট 25-26 হবে এরকম। আর ওই যে ওরা যেটা বলতেছে কুরুপিরা, যেটা মানে এইখানকার পিশাচ যেটা কথা বলতেছে, এটারও তো আমি নিজের চোখে দেখলাম, কিন্তু খুবই স্ট্রেঞ্জ এইভাবে উল্টা পাকিভাবে থাকে সে অনেক কিছু। রবার্টসন কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গার এরকম জিনিস সম্বন্ধে সে স্টাডি করছে, বিভিন্ন জনপদ সম্বন্ধে অনেক কিছু সে জানে, যে ভারতে এই জিনিসটা খুব প্রচলিত আছে, ভারতবর্ষে, যে ওইখানে মানুষজন এই জিনিসটা বলে চুড়েল নামে এক ধরনের ডাইনি বা পিশাচ আছে, যার এরকম পাউলটা থাকে, কিন্তু সেখানে সে কুরুপীরা আরেকটা পিসাজ শ্রেণীর সেইখানে কথা শুনলো এবং সে দেখলো কুরুপীরা, সে জানতো যে বনের পিসাজ, বাট এইরকম একটা বর্ণনা সে শুনছে এবং সে নিজের চোখে এরকম দেখছে একটা জিনিস, এটা অবাক লাগছে তার কাছে। যাই হোক, সেই যে বৃদ্ধ লোকটা সে তাকে বলল যে তুমি খুব ভাগ্যবান, হাত দিয়ে এরকম তাকে দেখায় বলতেছে এবং একটু ডিফারেন্ট ভাবে কথা বলে তারা, এবং চারিপাশে তাদের ওই যে মশাল জ্বালানো এবং সামনে একটা জ্বালানো একটা ছোট অগ্নিকুণ্ড জ্বালানো, এটার আলোতে আরো অদ্ভুত লাগতেছে। তো লোকটা বলছে তুমি খুব ভাগ্যবান যে তোমাকে কুরুপীরা দেখছে কিন্তু তোমাকে কিছু করতে পারে নাই, কারণ লুলু আসছিল ওইখানে। তো শুনে ও বলতে রবার্টসন বলছে ইয়াস আই গেস আমি ভাগ্যবান। তো বলেন তখন ও আবার বলতেছে, ম্যানুয়াল বলতেছে সে বৃদ্ধকে, বৃদ্ধ হাসতেছে, বৃদ্ধর হাসিটা বেশ ভয়ঙ্কর লাগছে তার কাছে, মনে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে হাসলো বৃদ্ধ, এবং বৃদ্ধের যে গলার মধ্যে সে একটা মালা পরছে সেটা মনে হচ্ছে জাগুয়ারের নখ দিয়ে বানানো। যাই হোক, সবকিছু অদ্ভুত লাগতেছিল রবার্টসনের কাছে, সে আরো কিছু তাদের ইনফরমেশন তাদের ইতিহাস এগুলো জানার চেষ্টা করে, কারণ এইটাই তো আসলে তার গবেষণার বিষয়। তো ওই বৃদ্ধ তাকে মোটামুটি কিছু ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশন অনুযায়ী যে আজ থেকে অনেক বছর আগে প্রিসাইসলি তারা সময় গণনা করে বলতে পারে না, বলে যে লুরু তাদের একটা এখানকার রাজকন্যা ছিল এবং সে এই খুব কর্মঠ ছিল এবং সে খুব মানে অ্যাক্টিভ একটা মেয়ে ছিল যে নাকি তার রাজ্যকে খুব মানে দেখে রাখত, এবং সে খুব বুদ্ধিমতী ছিল এবং সে মানুষকে হেল্প করত, বিভিন্ন রকমের হেল্প করত এবং শিকার করত, এবং খুব সে পারফেক্ট একজন শিকারী ছিল। যাই হোক, এগুলো সে শুনে শুনে সে এগুলা নিজের মতো নোট করে নেয়। আর তাদের মধ্যে একজন একটা মানে ওই বৃদ্ধেরই একজন সহকারী, সে একটা গাছের একটা এরকম বাকলের মতো নিয়ে আসে তার কাছে, ওইখানে তাদের কিছু ছবি আঁকা মানে এরকম মানে ঘষে ঘষে আঁকছে, কেটে কেটে আঁকছে, কিছু ছবি দেখে। তো সে বলে যে আমি যদি দিনের বেলা এটা একটা ছবি তুলে নেই, মানে আমি যদি একটা পিকচার নেই, এটা কি তোমাদের কাছে ঠিক আছে? তোরা বুঝে না যে পিকচার কিভাবে নিবে। তো সে বলে আচ্ছা আমি এটা কালকেই দেখব। তো রাতের বেলা বিদায় নিয়ে ঘুমাইতে যায় রবার্টসন। রবার্টসন ঘুমাইছে, তার দুই সঙ্গী একদম মানে ক্লান্ত, তারা নাক ডেকে ঘুমাইতেছে, তো কুড়ে ঘরে দরজাটা জাস্ট ভিজাই দেওয়ার মতো, তো ভিজাই দিয়ে রবার্টসন এসে শুয়েছে ওখানে, এবং অন্ধকার, কোনো বাতি নাই, কিচ্ছু নাই। সারাদিনের ক্লান্তিতে রবার্টসনের কিন্তু কঠিন ঘুম আসার কথা, কিন্তু তার ঘুম আসতেছে না। সে এত কিছুর সম্মুখীন হলো আজকে যেটা সে কখনো এর আগে এরকম এক্সপিরিয়েন্স করে নাই, এই ধরনের মানে সুপার ন্যাচারাল জিনিস যেটা নাকি আজকে সে ফেস করছে, এগুলো ভাবতেছে সে। হঠাৎ করে তার কাছে মনে হলো ওই যে গাছের ওখানে যেখানে সে লাল লাল ফুল দেখছিল সেখানে একটা অদ্ভুত ঘ্রাণ পেয়েছিল, সেই ঘ্রাণটা ছড়ায় গেল এই কুড়ে ঘরের ভেতরে। তখন সে ভাবতেছে যে এটা কি, মানে এই এই ঘ্রাণটা কি থেকে আসতেছে, এটা কি সেই যে ওই যে সেই পিসাচ, সেই পিসাচের ঘ্রাণ নাকি সেই যে লুলুর ঘ্রাণ, মানে কিছু তো একটা আছে এখানে, কারণ ওইখানে কিন্তু এই দুইটা জিনিসেরই সে সম্মুখীন হয়েছিল, সেই গাছের ওইখানে এরকম একটা ঘ্রাণ পেয়েছিল সে। তারপর সে হঠাৎ করে বুঝতে পারল যে তার মাথার কাছে কেউ বসে আছে, তো সে এরকম মাথা ঘুরাইছে, ঘুরায় সে একটু মানে এইভাবে করে তাকাইতে গিয়ে সে বুঝতে পারছে তার মাথার কাছে একটা নারীর অবয়ব বসা, এবং সে তার কপালের মধ্যে হাত দিয়ে দিল রবার্টসনের। তারপর তাদের ভাষায় কথা বলা শুরু করল। তো সব কথা তো রবার্টসন বুঝতেছে না, বাট কিছু কিছু ওয়ার্ড বুঝতেছে, সে বুঝতে পারছে যতটুকু মানে সারমর্ম যেটা হবে যে তোমার উপর কুরুপীরার চোখ আছে, তোমাকে কিন্তু কুরুপীরা ধরবে, বাট তুমি আমাদের এলাকায় আসছো, আমাদের গেস্ট, তো সুতরাং তোমাকে পাহারা দেওয়া আমার কাজ, আমি তোমাকে পাহারা দিব, কালকে তোমাকে তোমার জায়গা মতো পৌঁছায় দিব, তুমি শুয়ে থাকো, ঘুমাও। তাই বললো, তো এই ঘুমা এতটুকু সে সারমর্ম বুঝতে পারছে রবার্টসন। রবার্টসন ভয়ে চোখ বন্ধ করে ফেলছে, কারণ সে বুঝতে পারছে যে তার সাথে যে কথা বলতেছে এটা কোনো স্বাভাবিক মানবী না, অন্য কিছু আর কি, সেটা সে বুঝতে পারছে। তো সে চোখ বন্ধ করে আছে, তো দেখলো যে মানে তার ঘুমে চোখ লেগে আসছে, কারণ তার কপালে হাত দিয়ে রাখছে, তার ঘুমে চোখ লেগে আসছে, রবার্টসন একসময় ঘুমায় গেল, তার আর মানে সে জেগে থাকতে পারলো না চেষ্টা করেও। রবার্টসনের ঘুম ভাঙছে তখন দিনের বেলা, আলো এসে পড়ছে, মানে একদম তার কুড়ে ঘরের এদিক ওদিক দিয়ে আলো ঢুকতেছে। রবার্টসন উঠলো, উঠে দেখলো যে তার সঙ্গীরা তখন ঘুমাচ্ছে, তো দুজন উঠাইলো, উঠে সে বাইরে আসলো, এসে দেখলো যে মানে অন্যরকম একটা পরিবেশ এই গ্রামের মধ্যে, কেমন একটা কুয়াশার মতো উঠতেছে মাটি থেকে একটু উপরে, আগুনগুলো নিভে গেছে অনেক আগে, অন্যরকম। তো সে উঠে যায়, সে খুঁজলো ম্যানুয়ালকে, পাওয়া গেল, ম্যানুয়ালও আসলো, এসে বলল যে কি তোমার ঘুম কেমন হয়েছে। তো সে এখন আর কিছু বলল না, এই সে যে লুলুকে দেখছে রাতে এটা সে বলল না, সে বলল যে আছে ঘুম ভালোই হয়েছে, এসে আমরা আজকে রিটার্ন করি এখান থেকে। টুকিটাকে যা দেখার সে আরো কিছু ছবি তুলল, তার সাথে সঙ্গীরা নোট নিল, এই করল, তারাও ছবি তুলল কিছু। গ্রামের মানুষরা তাদেরকে তাদের ট্রেডিশনাল খাবার খেতে দিল, সেগুলো খেয়ে তারা এই গ্রামের যে ইনফরমেশন টুকিটাকি যা মানে জানার ছিল এগুলো যতটুকু পারলো তারা জানল, ছবি তুলল, তুলে সেখান থেকে বের হয়ে আসলো। তারা বিদায় নিয়ে চলা শুরু করলো। তো যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় এইরকম করে ঝিরিগুলো পার হচ্ছে, প্রথম যেটা নাকি গভীর ঝিরি ছিল সেটা পার হলো, তারপর যে লাস্ট ঝিরিটার কাছে এসে জানি কেমন লাগলো রবার্টসনের কাছে, মানে একটু অস্বস্তি, কারণ এখানে উদ্ভব একটা যে কালকে সে একটা জিনিস ফেস করছে, এর জন্য জায়গাটা একদম অন্যরকম লাগতেছিল। যাই হোক, ওই ঝিরিটা সে পার হয়ে গেল। তো পার হয়ে সে যখন নাকি হেঁটে ওই মূল ট্র্যাকে তারা উঠতেছে, মানে মানে মূল যে তাদের রাস্তার ট্রেইল সেখানে উঠতেছে, তার কানের কাছ থেকে ওদের যে এই ভাষা, তাদের যে ওখানকার ট্রাইবাল ভাষা, সেখানে একটা নারী কণ্ঠ তাকে বলে গেল বিদায়। সে বুঝতে পারছে পুরা, মানে ওই ট্রাইবাল ভাষায় বিদায় বলে গেছে, মনে একটা বাতাসের ঝোঁকা তার কানের কাছ দিয়ে চলে গেছে বিদায় বলে, এবং তার চুলটা নড়ে উঠছে একপাশ থেকে। রবার্টসন অবাক হয়ে গেল, তার গায়ে কাঁটা দিয়ে গেছে। তো সে মানে অবাক হলো, সে একটু ডানে ভয়ে মাথা ঘুরেলো, কাউকে কিছু বলল না, যাক হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে বেলা চড়তেছে, বেলা চড়তেছে, এক সময় ওই যে ম্যাপ ধরে ম্যানুয়াল যেভাবে আসছিল, এক সময় যে পৌঁছায় গেল নদীর পাড়ে, তো ওখানে যে দেখতেছে বোট নাই, তো খুব বিরক্ত, কারণ বোটম্যান কালকে চলে গেছে স্বাভাবিক, এরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল ম্যানুয়ালের। তো ওইখানে অপেক্ষা করতে করতে তারা যখন বিরক্ত হয়ে গেছে, মানে একদম অবাক হয়ে গেছে, কি করবে এখানে, এই ক্যানালের মধ্যে কোন ইউ আসতেছে না, মানে এখানে কোন নৌকাও আসতেছে না। এই সময় তারা ওই যে ইঞ্জিনের শব্দ পেল বোটের, তো খুব আশাবাদী হলো, দেখলো যে হ্যাঁ একটু পর আসলেই ওই লোক বোট নিয়ে আসছে, ক্যানালে ওইখানে ঢুকছে, ঢুকে তাদেরকে পাইছে। পরপর তারা উঠলো, ওঠার পরে তখন রবার্টসন জিজ্ঞেস করতেছে যে তুমি চলে গেছিলা, ভালো কাজ করছো, আবার তুমি কিভাবে বুঝলা যে আমরা এরকম আসবো? বলে আমাদের এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কোথাও গেলে পরদিন আবার সার্চ করতে আসি আমরা কি হয়েছে, আর যদি তারপরেও না পাই তখন আমরা এখানে সার্চ পার্টি বের করে নিয়ে আসি, আমাদের নিজস্ব সার্চ পার্টি, তারা এসে খুঁজে কোথায় কি হয়েছে, কি সমস্যা, এগুলো দেখে। তো যাই হোক, তোমরা তো এখানেই আসছো, অসুবিধা কি? তো বলে তাদেরকে নিয়ে বোটে বের হইল, আবার ঘুরে তারা চলে আসলো তাদের যে ওখানে মূল যে তাদের যে সাইট ছিল সেখানে চলে আসলো। ওখানে এসে তাদের টুকটুক জিনিসপত্র গোছায় একসময় তারা রওনা দিল আবার সেই বোটে করে, আর তারা ব্যাক করে চলে আসলো। তো চলে আসার পর রবার্টসন যখন ব্যাক করে চলে আসছে, তার দেশে চলে আসছে, সেখানে আসার পরে সে তার শর্ট টোটাল রিসার্চ পেপার তার সাথে টিমমেটদের নিয়ে এসে জড়ো করছে। করে তার খুব আগ্রহ হয়েছে যে এই জায়গাটা সম্বন্ধে আরেকটু স্টাডি করার, এরকম কে আছে। তো ওই সময় তো ওরকম ইন্টারনেট নাই, তো সে এরকম অনেক কয়েকজন প্রফেসরকে সে লিখছে যে ওই জায়গার ওই জাতি সম্বন্ধে কিছু জানতে চায় ইত্যাদি ইত্যাদি, কারো কাছে কিছু ইনফরমেশন আছে কিনা। তো সে পরবর্তীতে প্রায় 700 মাইল দূরে একটা ইউনিভার্সিটির একজনের কাছ থেকে সে এরকম লেটার পাইছে যে ওইখানে তার কাছে কিছু ইনফরমেশন আছে এবং ওই জিনিস সম্বন্ধে। তো সে চিন্তা করলো যে আমি আমার পেপার সাবমিট করার আগে আমি ওইটা একটু ই করবো, মানে মেক শিওর করবো কি ব্যাপার। তো সে ওখান থেকে বাসে করে ট্রাভেল করে চলে যায় ওইখানে। তো গিয়ে সে ওই ক্যাম্পাসে ঢুকে ঢুকে সে প্রফেসরকে খুঁজে বের করে যার কাছ থেকে লেটার আসছিল, এবং তার সাথে দেখা করে নিজের পরিচয় দেয়। তো প্রফেসর তাকে দেখে বেশ খুশি হয়, কারণ সে একই ফিল্ডে গবেষণা করতেছে। তো প্রফেসরের সাথে বসে সে কফি খেতে খেতে গল্প করতেছে যে আমার খুব আগ্রহ এরকম এরকম ব্যাপার। তো প্রফেসর হাসতে হাসতে বলে যে আমি অনেক বছর আগে গেছিলাম এই রিসার্চের জন্য, অনেক বছর। তো প্রফেসরের বয়স কিন্তু তখন প্রায় 65 and above। তো সে বলতেছে তখন আমার বয়স ছিল 30 এরকম হবে, মানে আজ থেকে প্রায় 30-35 বছর আগে। তো তখন তো আসলে সবকিছু একটু অন্যরকম ছিল, সুযোগ সুবিধা এত ছিল না, ফান্ডও পাওয়া যেত না রিসার্চের জন্য। তো তার মধ্যে আমি কষ্ট করে গেছিলাম, আমার মতো রিসার্চ করছি এবং আমার এই বইগুলো আছে, তুমি দেখতে পারো যা পাইছো। তোমার যে রিসার্চ পেপারটা আমাকে দিলা সেটা আমি জাস্ট চোখ বুলাইলাম, চোখ বুলাই মানে ফার্স্ট কি পয়েন্টগুলো দেখলাম, মোটামুটি আমি যেসব জিনিস এর উপর মানে ই করছিলাম আর কি, কাজ করছিলাম, সেগুলো অনেকগুলোই তোমার কভার করা আছে, বাট এর থেকে বেশি তুমি কি আশা করতেছো আমার কাছে? তো তখন রবার্টসন বলল যে আসলে এর থেকে বেশি কিছু না, আমি কয়েকটা জিনিস আসলে এখানে এক্সপিরিয়েন্স করছি যেটা সুপার ন্যাচারাল, আমার কাছে সুপার ন্যাচারাল মনে হয়েছে। তো সে তার ঘটনাগুলা বলে, মূলত তার এই যে প্যারানর্মাল পার্টটা সে বলে যে এইটা আমি এক্সপেক্ট করি নাই। তো তখন উনি শুনেন, খুব গম্ভীরে শুনেন, যিনি প্রফেসর ছিলেন তিনি শুনেন, শুনে বলেন যে আসলে কি ওইখানে অনেক কিছু হয় স্বাভাবিক। হ্যাঁ, তো ওই জায়গার মানুষরা অনেক রকম প্র্যাকটিস করে এবং জানো যে ওই ওই বন বা ওই এলাকাটা কিন্তু রহস্যময় একটা এলাকা, অনেক রহস্য এখানে আছে। তো এই রহস্য রহস্য থাকাই ভালো, তুমি তো আর ওই জিনিসগুলো আর এখানে তোমার রিসার্চ পেপারে দিতে পারবে না। বলে না, তা অবশ্যই না। তো তখন প্রফেসর বলে যে তোমাকে আমি একটা স্কেচ দিব, হ্যাঁ ওই স্কেচটা তুমি দেখবা, তুমি আমার সাথে চলো, যে স্কেচটা দেখে তুমি আমাকে কিছু বলবা। তো বলে তখন রবার্টসনকে নিয়ে তিনি ওখান থেকে উঠে যান, উঠে গিয়ে একেবারে তিনি তার কামরায় নিয়ে যান, তার অফিস কামরায় নিয়ে যান, যে তিনি দেখা গেছে ওনার ওই ড্রয়ার খুলে ফাইল বের করে ফাইলের থেকে একটা জায়গাতে একটা স্কেচ বের করে তার হাতে দেয়। বললে দেখো, রবার্টসন স্কেচ দেখে একদম মানে থতমত খেয়ে যায়, ওইটা একদম যে সে লুলুকে দেখছিল জাস্ট লাইক লুলু, একদম লুলুর আঁকা কোন স্কেচ। তখন বলে যে প্রফেসর মানে এটা কে বানাইছে? বলে আমি আঁকছি, আমি স্কেচ করি, আমি আঁকছি এটা। তো বলে যে মানে এটা কাকে আঁকছো? তো তো মিটি মিটি হাসতেছে প্রফেসর, বলছে তোমার কি মনে হয়? তো তখন রবার্টসন বলে যে লুলু। তো প্রফেসর তখন বলে আই ডোন্ট নো, আই জাস্ট ড্রিউ আউট অফ মাই মাইন্ড, আমি জানি না, আমি আমার মন থেকে এটা আঁকছি। এনিওয়ে এতটুকুই, তোমার এই প্যারানর্মাল জিনিসগুলো তো তুমি বলতে পারবে না তোমার রিসার্চে, বাকি যা তুমি অ্যাকচুয়ালি যা দেখছো জানছো কভার করছো এগুলাই তো আসলে বেসিক, এগুলাই এতটুকুই আর কি। যাই হোক, আমি তুমি একটু বসলে আমি তোমার তার একটু দেখবো তোমার রিসার্চ পেপারগুলো, আর যদি তোমার মনে হয় কিছু আমার কাছ থেকে হেল্প দরকার নিতে পারো। তো রবার্টসন খুব অবাক হয়, সে ওখানে বসে থাকে, বসে থেকে সে ওই প্রফেসরের সাথে আরও কিছু আলোচনা করে, তার রিসার্চ পেপার পড়ে, প্রফেসরের কিছু জিনিস সে পড়ে, পড়ে সে ওখান থেকে বিদায় নিয়ে আসে। তো প্রফেসর তাকে আসার সময় কাঁধে হাত বুলাই দিয়ে বলে যে অনেক স্ট্রেঞ্জ জিনিস আছে পৃথিবীতে, তো সেগুলোকে স্ট্রেঞ্জ হিসেবে থাকতে দেওয়াই ভালো, এগুলোকে বেশি খোড়াখুড়ি করা ভালো না। ওকে, তার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। তো রবার্টসন চলে আসেন। তো এই ছিল রবার্টসনের ঘটনা। রবার্টসন এইটা শেয়ার করছিল ডেভিডের বাবার কাছে, কারণ সে বন্ধু ডেভিডের বাবার। ডেভিডের বাবা এই ঘটনা জানতো, ডেভিডের কাছ থেকে ঘটনাটা কালেক্ট করলো রাজ আর তার ওয়াইফ টরি, আর আমি আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমাকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো ঘটনা অথবা পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই ঘটনাটি সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নয়ন ময়মনসিং থেকে। নয়ন তাদের এলাকার স্পেসিফিক নাম বা লোকেশন শেয়ার করতে চাচ্ছেন না, তিনি তাদের গ্রামের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, যে ঘটনাটি ঘটেছিল তাদের গ্রামের এক বড় ভাই মহিউদ্দিন মিয়ার সাথে। তো নয়ন আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি নয়নের পাঠানো ঘটনায়। 2021 সালের কথা, নয়নদর গ্রামে মহিউদ্দিন নামে তাদের এক বড় ভাই আছেন, মহিউদ্দিন মিয়া তার পুরো নাম। তো তিনি রবি শস্যের চাষ করতেন, তারা গৃহস্থ ছিলেন। তো সেই সময় তিনি পেঁয়াজের চাষ করেছিলেন, প্রতি বছরই করতেন, এবং পেঁয়াজের চাষ করার পর সেই পেঁয়াজগুলো সাধারণত তারা কিছুদিন সংরক্ষণ করেন বাসায়, একটু নতুন পেঁয়াজটা একটু শুকান এবং শুকানোর পরে দাম দেখে তারা সেটা বিক্রি করেন। তো এরকম একটা সময় তিনি এরকম পেঁয়াজ উঠিয়েছেন, কিছুদিন বাসায় রাখছেন শোকাচ্ছেন এরকম সময়। তো একদিন বিকালে মহিউদ্দিন খবর পেলেন, তার মানুষজন আছে বাজারে হাটে যায়, তো এসে খবর পেলেন যে হঠাৎ করে পেঁয়াজের দাম পড়ে যাচ্ছে, মানে পেঁয়াজ বিক্রি করলে এখনই করে দিতে হবে। তো মহিউদ্দিন খুব টেনশনে পড়ে গেলেন, কারণ তিনি জানেন যে এই পেঁয়াজের দাম একবার পড়া শুরু করলে পড়তেই থাকে, কারণ যখনই খবরটা ছড়িয়ে যায় চারিদিকে সবাই পেঁয়াজ নিয়ে বিক্রির জন্য চলে আসে আড়তে, আর যোগান বেশি হয়ে গেলে তখন এই দাম আরো কমতে থাকে, এক পর্যায়ে অনেকে আছে লসেই এই পেঁয়াজ বিক্রি করেন। তো মহিউদ্দিন খুব টেনশনে পড়লেন, তিনি দ্রুত বাসা আসলেন, এসে তিনি তার স্ত্রীকে বললেন, তিনি নতুন বিয়ে করেছিলেন, স্ত্রীকে বললেন যে এরকম এরকম সমস্যা, এখন তো পেঁয়াজ বিক্রি করা দরকার। তো তার স্ত্রী বলে যে তাও তোমার আব্বার সাথে আলাপ করে দেখো কি অবস্থা কি। তো সে দ্রুত বাবার কাছে যায় যে কথা বলে, তো তার বাবা বলে যে এক কাজ কর, এই পাশের ওখানে ওদের ই আছে মানে মালটানা ঘোড়ার গাড়ি আছে, মালপত্র টেনে নেয়, বলছে ওর সাথে কথা বল, কথা বলে দেখ নিয়ে যেতে পারস ঠিকই বাসায় যা আছে। তো মহিউদ্দিন দেরি না করে দ্রুত ওই পাশের বাসায় যায়। ওকে লোকটাকে দেখে যে হ্যাঁ তার ঘোড়ার গাড়ি তখনও আছে, তিনি কথা বলেন কন্ট্রাক্ট করে তিনি তাড়াতাড়ি নিয়ে আসেন বাসায়। এনে তার যে পেঁয়াজ যা ছিল বস্তা বস্তা সব নিয়ে আসেন, এনে তিনি ওগুলা ঢুকান মানে গোছান, গোছায় যেগুলো বস্তাও ছিল না মেলা ছিল তার চালার উপরে, সেগুলো সব বস্তায় ভরে হিসাব করে তাড়াতাড়ি নিয়ে আসেন। এগুলো করতে করতেই সন্ধ্যা হয়ে যায় তার। তো তার ওই ঘোড়ার গাড়ি ভর্তি পেঁয়াজ নিয়ে তিনি বাসার থেকে বিদায় নিয়ে রওনা দেন, বলে যে আসতেছি রাত হবে আস্তে আস্তে। তো চলছেন সেখান থেকে বেশ দূরে তাদের এখান থেকে যেখানে পেঁয়াজটা বিক্রি হয় আড়তে, এবং কাছাকাছি একটা লোকাল আড়তের মতো আছে, তিনি সেখানে যান না, কারণ তিনি জানেন যে ওখানকার যিনি কালেক্টর সে কম দামি দিতে চায় সবসময়, মানে সে একটু অন্যরকম। তো তিনি ইউজুয়ালি যেখানে যান মোটামুটি তার সাথে সমস্যা হয় না দামাদামিতে, সেখানেই যাবেন তিনি ঠিক করছেন। তো যেই ঘোড়ার গাড়ির যারা মানুষ তাদেরকে বলে দিছে যে ওখানে নিয়ে যাবো ভাড়া এরকম দিয়ে দিব, ওখানে পেঁয়াজ বিক্রি হয়ে যাবে আজকেই, যে দাম পাই ছেড়ে দিব। মোটামুটি তিনি বুঝতে পারছেন, তারাও তো তিনি একটা ব্যবসায়ী, বুঝেন যে কিরকম কি হবে। তো রওনা দিচ্ছেন, চলতেছেন এক পর্যায়ে সন্ধ্যার পরে, আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে অন্ধকার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে চলতেছে তাদের গাড়ি ঘোড়ার গাড়ি, আর তিনি বসে আছেন ওইটার সাথেই, তিনি ওই পেঁয়াজের ওখানে বসে আছেন। কেমন একটা পেঁয়াজের গন্ধ, বুনো গন্ধ, আশেপাশে খোলামেলা পরিবেশ, দূরে আকাশ দেখা যাচ্ছে, আকাশের একপাশে লালচে আভা দেখা যাচ্ছে। তো এই লালচে আভা দেখে এই মহিউদ্দিনের মনে হলো যে আরে এখনো তো মাগরিবের নামাজের ওয়াক্ত আছে, আজকে তো নামাজটা মিস হয়ে যাচ্ছে। মহিউদ্দিন যে খুব প্র্যাকটিসিং মানুষ ছিলেন তা না, কিন্তু উনি নামাজ পড়তেন, নামাজ পড়তেন। তিনি চিন্তা করলেন যে আজকে তো নামাজ মিস হয়ে যাচ্ছে, আমি যে এই তাড়াহুড়ার মধ্যে বেরোলাম, তো একটু অস্থিরতা ফিল করলেন তিনি। তো তাকায় দেখতেছেন সামনে একটা জায়গায় পুকুর, তো তিনি সাথে সাথে তার এই ঘোড়ার গাড়ির যে গাড়োয়ান আছে তাকে বললেন যে ভাই একটু ওখানে রাখেন, আমি উজু করব, এখনো মাগরিবের নামাজের ওয়াক্ত আছে, আপনি পড়বেন। তো ওই লোক গড়িমসি করতে থাকলো, তিনি বললেন যে আরে আসেন নামাজ পড়েনি। তো ওই লোকটা তেমন কিছু না বলে আস্তে করে তাদের ঘোড়ার গাড়িটা পাশে রাখলো, রেখে ওই একটা লোকটার কাছে এরকম দড়ির সাথে একটা খুঁটা ছিল, ওই খুঁটাটা সে মাটির মধ্যে মারল, মেরে দুজনেই গেল গিয়ে ওই পুকুরের পানি দিয়ে উজু করলো। উজু করে একপাশে একটা জায়গা ছিল খোলা, একটু ফাঁকা জায়গা, ওখানে দাঁড়াই গেল নামাজ পড়তে। তখন কিন্তু অন্ধকার প্রায় হয়ে আসছে, আকাশে হালকা মানে লালচে একটা আভা লেগে আছে, মানে মাগরিব তখনও একদম শেষ হয়ে যায়নি, মানে মাগরিবের নামাজের ওয়াক্ত একদম শেষ হয়ে যায় নাই, মানে এর মানে একেবারে শেষ প্রান্তে চলে আসছে। তো যাই হোক, দুজনেই নামাজ পড়লো, নামাজ পড়ার পর মহিউদ্দিনের কাছে ওই যে অশান্তি যে লাগতেছিল এটা মন থেকে চলে গেল। তো ওই গাড়োয়ানকে নিয়ে আসতেছে, সে তখন গাড়োয়ানকে বললো দেখছেন ভাই নামাজটা পড়া হয়ে গেল না, খুব ভালো হইলো, তো এখন তো ধরেন নামাজটা মিস হয়ে যেত। এই বলতে বলতেই চলে আসলো তারা গাড়িতে, এসে আবার রওনা দিল ওখান থেকে। তো যাচ্ছে, এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, এই গ্রামের রাস্তায় এই ঝিঁঝি পোকা ডাকা শুরু করছে, বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, অন্ধকার, এর মধ্যে দিয়ে যাচ্ছে একপাশে গাছগাছালি বাঁশঝাড়, আরেক পাশে ফাঁকা প্রান্তর। এগুলো যে দেখতে দেখতে এক সময় দেখলো যে হ্যাঁ দূরে ওই যে আলো দেখা যাচ্ছে, ওইখানে ওই যে তাদের যে বাজার বা গঞ্জ যেটাকে বলে সেটার বাতি, সেখানে দোকানপাট আর অনেক কিছু। তো ওখানে ঘোড়ার গাড়ি ঢুকে গেল, দেখলো বেশ জমজমাট পরিবেশ, রাস্তার পাশে হোটেল, সেখানে খাবার দাবারের আয়োজন হচ্ছে, বিভিন্ন জিনিস ভেজে ভেজে তোলা হচ্ছে, প্লেটের মধ্যে মিষ্টি জিলাপি এগুলো সাজায় রাখা, এবং সেখান থেকে কোলাহল আসতেছে। তার সামনে গিয়ে দেখতেছে যে নাপিতের দোকান, সেখানে গান বাজতেছে, মানুষজন সেখানে তখনও কাজ করতেছে, তাদের চুল কাটতেছে ইত্যাদি ইত্যাদি। তো ভালোই লাগলো, কারণ মহিউদ্দিন সাহেবের সন্ধ্যার পর এখানে আসা হয় না সাধারণত, তিনি দিনের বেলায় আসেন, দিনের বেলায় তার কাজ শেষ করে চলে যান, সন্ধ্যার সময় আসলে যে একটা অন্যরকম পরিবেশ, একটা ফেস্টিভ ফেস্টিভ এনভায়রনমেন্ট মনে হয় আর কি। তো যাই হোক, এই রাস্তা ধরেই সামনের দিকে চললেন, আড়তটা আরো দূরে এখান থেকে, মানে এগুলো ছাড়া আরো সামনে গেলেন, যেতে যেতে এক জায়গায় যে আড়ত পেলেন, তা আড়তেও দেখলেন যে মানে বেশ অনেক এরকম গাড়ির ভিড়, আরো অনেক গাড়ি আসছে এখানে, এই পেঁয়াজ বেচতেই আসছে তারা। তো মহিউদ্দিন সাহেব নামলেন, নেমে ওখানে সোজা গিয়ে আড়তে কথা বললেন, দেখলেন যে মানে তার যে অলরেডি প্রাইস অনেক ডাউন হয়ে গেছে, বেশ কম দরে বিক্রি হচ্ছে। তো তিনি কথা বলতে বলতে ওই ইসের সাথে তার ঠিক করলেন, রেট ঠিক করে ফেললেন, তার কতটুকু পেঁয়াজ আছে বললেন এগুলা। তো দেখলেন যে ওই মানুষ ব্যস্ত জিনিসপত্র নিতে, ওই আড়ত দ্বারাও যে মানুষ তারাও একদম ই হয়ে গেছে, মানে খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক গাড়ি আসছে এরকম। তো বললেন তাকে দাঁড়াইতে, বললেন বললেন যে একটু দাঁড়ান, এই কালেক্ট করতেছি, এর মধ্যে থেকে নিতেছি। তো মহিউদ্দিন সাহেব এরকম বাইরে চলে আসলেন, ইসের থেকে আড়ত থেকে এসে একটু দাঁড়াইলেন তার লোককে দাঁড়াইতে বলে। এই সময় দেখলেন যে আরি তার ছেলেবেলার বন্ধু আর কি, এখানে শামসুল আর আরেকজন আছে আলম, দুজন ওখানে দাঁড়ায় আছে, তারাও পেঁয়াজ নিয়ে আসছেন, তারা এখন আর এখানে থাকে না, তাদের গ্রাম সরে গেছে, অন্য গ্রামে থাকে তারা। তো তাদের দেখে তো খুব খুশি, তাদের সাথে দেখা হইলো, গল্প করতেছে, এই পেঁয়াজ নিয়ে আলাপ আলোচনা হইলো, ব্যবসা নিয়ে ইত্যাদি। তো ওদের গুলো খালা হয়েছে, এক সময় মহিউদ্দিন সাহেবের পেঁয়াজও নিল, টাকা পয়সা বুঝে নিছেন, নিয়ে বলতেছেন যে কি অবস্থা, আয় আমরা খাওয়া দাওয়া করি, কোথাও বসি, তোদের সাথে দেখাই হয় না। বলে আচ্ছা, তো তিন বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেলেন আর তিনি বিদায় দিয়েছেন মদিন সাহেব তার এই যে ইকে বিদায় দিয়ে দিয়েছেন তার যে ওই সাথে যে ঘোড়ার গাড়ি ছিল ওটা বিদায় দিয়েছেন তিনি বিদায় দিয়ে কারণ ওরা আবার ওখান থেকে অন্য কাস্টমার নিয়ে নেয় কোনো কিছু ক্যারি করার জন্য এরকম ওনার ই কন্ট্রাক্টটা ওইভাবেই ছিল তো তিনি ওগুলো বিদায় দিয়ে তিনি গল্প করতে করতে দুই বন্ধুর সাথে আসছেন এসে ওখানকার যে হোটেল হোটেলে বসছেন বসে তিনজনে বেশ খাওয়া দাওয়া গল্প করতেছেন মানে বেশ ভালো সময় এবং বিভিন্ন গল্পে হারায় যেতেছেন মানে বিশাল অবস্থা তাদের তিন বন্ধুর ওখান থেকে বেরোলেন বেরোয় পান খেলেন বিড়ি খেলেন তারপর চা খেলেন চা খেয়ে অনেকক্ষণ তারা বসেন একটা বেঞ্চ ছিল বেঞ্চে গল্প করতেছেন যেখানে তারা বসেন ওই জায়গাটা একটু নীরব মানে এই কোলাহল থেকে একটু দূরে তো গল্প করতে করতে এক সময় খেয়াল করলেন হঠাৎ করে মানে ডুবে গেছিলেন সো মাচ মহিউদ্দিন সাহেব এতটাই ডুবে গেছেন গল্পের মধ্যে তিনি ভুলেই গেছেন যে রাত হচ্ছে হ্যাঁ তিনি কখন আসেন কি রাত হচ্ছে একসময় ফিল করলেন যে ওখানে অনেকগুলো দোকানের ঝাঁপ নামাই দিছে তো তখন তিনি বললেন আলমকে যে কিরে এই দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে রাত হয়ে যাবো আমার তো যাইতে হইব তোরা বললেন যে হ্যাঁ দোস্ত রাত হয়ে গেছে এখন কেমনি কি এনতে তো আর কিছু যাইতেছে না তো ওদিকে তোরা কোন দিকে যাবি আমরা যাবো ওদিকে মানে এসে দেখাইতে শামসুলের বোনের বাসা আছে ওদিকে চলে যাবে তো যাই হোক তো চিন্তা করলেন মহিউদ্দিন সাহেব তাকে একলাই যেতে হবে আর তো কথা বলে লাভ নাই তো গল্প করলেন তাদের সাথে আরো কিছুক্ষণ বসলেন চিন্তা করলেন রাত যেহেতু হয়ে গেছে আরো কিছুক্ষণ বসে ততক্ষণে প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে তো খুব কাছাকাছি একটা শাটার ফেলার শব্দে তিনি চিন্তা করলেন জারি মিষ্টির দোকানে তো মিষ্টি নেওয়া দরকার বাড়িতে খালি হাতে যাবো আর মিষ্টি তো মজা ছিল তো তিনি তার বন্ধুদের বললেন এই তোরা একটু দাঁড়া আমি বাড়ির লেগে মিষ্টি নিয়ে নিই বলে তিনি উঠে গেলেন বন্ধুরা বসে আছে তখন বেঞ্চে তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন যে দেখতেছেন মিষ্টির দোকানেও বন্ধ করার উপক্রম মানে হয়েছে তারা সব ক্লোজ করবে আর কি তো তিনি যে তাড়াতাড়ি বললেন যে যে মিষ্টি দরকার তার সেটা দেখাইলেন যে মিষ্টিটা দেন এরকম এরকম করে তো তিনি নিলেন ওখান থেকে মিষ্টি যে হাঁড়িতে দেয় আর কি তো হাঁড়ির মধ্যে তাকে মিষ্টি দিল এরকম দুই হাঁড়ি মিষ্টি আর তিনি দই নিলেন দই এরকম নিয়ে তার হাতের মধ্যে ভারী হয়ে গেছে বেশ তো তিনি ওখান থেকে বেরোলেন মিষ্টি নিয়ে বেরোয় এসে বন্ধুদের বললেন যে আমার যাইতে হইব তোরা কোন দিক দিয়ে যাবি তো আলম তাকে পূবমুখী রাস্তা দেখা দিল বলল যে এদিক দিয়ে যাবো তার তখন মহিউদ্দিন সাহেব চিন্তা করলেন যে তিনিও কিন্তু পূব দিক দিয়ে যেতে পারেন তার ওখান থেকে একটা শর্টকাট রাস্তাও আছে সরাসরি ওদিক থেকে মানে কেটে একদম বের হয়ে যায় জাস্ট রাস্তার মধ্যে দুই পাশে ফসলের মাঠটাট এরকম তো তিনি চিন্তা করলেন যে আমি ওখান দিয়ে জায়গা ওদের সাথে অনেক দূর হাঁটতে পারবো যে ওই দিক দিয়ে চলে যাবো আর আমি যদি এদিক দিয়ে যাই একা একা অনেক দূর হাঁটা লাগবে তিনি বললেন আমি তো ওদের সাথেই যাই আয় আয় ডাক দিলেন ডাক দিয়ে দ্রুত তিনি সামনে গিয়ে ওখানে তখন একটা দোকানের একটু ঝাঁপ খোলা ছিল ওখানে দাঁড়ায় গেলেন তার থেকে বিড়ি টিড়ি এগুলো নিলেন নিয়ে টাকা দিয়ে বেরিয়েছেন তখন তো আলম হেঁটে হেঁটে আসছে শামসুলকে নিয়ে এসে বলতেছে তুই যে ওদিক দিয়ে যাবি আমগুলোকে ওই শর্টকাট রাস্তা তো বড় ভালো না একেবারে খালি রাস্তা গেছে ওই দিক দিয়ে কি অবস্থা খ্যাতের মধ্যে দিয়ে অন্ধে তুই যাবি দেখা তো ভালো না আবার ওই বট গাছ আছে যে মানুষ কয় তো তখন মহিউদ্দিন সাহেব চিন্তা করতেছেন যে ওই রাস্তার কথা উনি খুব বেশি জান নাই কম গেছেন ওই রাস্তা দিয়ে তো চিন্তা করলেন আরে দিনের বেলা গেছে কিচ্ছু হয়নি তিনি বা কিচ্ছু হইব না চল কি আর কি ভেড়া উল্টা পাল্টা তোরা ভয় দেখাচ্ছে এগুলি কোনো ঘর ব্যাপার নেই বলে তিনি হাঁটতেছে তা আলম বলছে না মানে কইলাম রাতের দিক দিয়ে যায় না মানুষ বুঝোস না এই আর তুই একলা একলা যাবি মানে তারা তো ফ্রেন্ড বলে আরে অসুবিধা নেই চল তো তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে গল্প করতেছে বিভিন্ন পুরনো স্মৃতি বিভিন্ন কথা এগুলো বলতে বলতে তারা সামনে এগিয়ে যাচ্ছে তো রাস্তা একদম শুনশান কোনো মানুষজন নাই রাতের বেলা ওই রাতের পোকামাকড় ডাকতেছে আর চাঁদের আলো পড়ছে এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে আবহাওয়া বেশ ভালো বেশ সুন্দর বাতাস বইতেছে এর মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে তো তখন আলম বলল যে দেখ কি আশ্চর্য ব্যাপার আজকে আমাদের দেখা হয়ে গেল হ্যাঁ মানে এই পিয়াজের কারণে আমগো একসাথে দেখা হয়ে গেল না তো এই নিশ্চয়ই তুই আইতি না সন্ধ্যার পরে আমি আইতাম না কাহা এটা ঠিক হঠাৎ করে এমনি দেখা হয় তো বলতে বলতে তারা গল্প করতে করতে এক সময় একটা কালভার্ট পার হয়ে চলে আসলো দূরে দেখা যাচ্ছে যে ওই মহিউদ্দিন সাহেবের যাওয়ার যে রাস্তা ওই রাস্তা ডানে এরকম মোড় নিয়ে গেছে তো আলম আর শামসুলের কেমন যেন একটু খারাপ লাগলো তারা বললো যে দোস্ত তুই যাবি এরকম তুই এক কাজ কর তুই আমগুলোকে চল শামসুল বলতো আমার বোনের বাড়ি চল কালকে যাই বাড়ি না রে দোস্ত এই যে মিষ্টি টিষ্টি কিনছি বাড়ির লেগে এটা কেমন লাগবো এটা আর টাকা পয়সা আছে সাথে এখন বাড়িতে যেহেতু আব্বারে কই আইছি জায়গা বাড়ি মিষ্টি টিষ্টি নিয়ে আবার যাবো তোর বোনের বাড়ি যাই মিষ্টি ফেরত নিতে পারুম বেটা কে না না তো কে যে আচ্ছা ঠিক আছে মানে তুই আমার তো একটা ই লয়ে যায় মিষ্টির ই নেওয়া যা হাড়ি নেওয়া যা শামসুল কারে না বেটা যা তুই বাড়ি যা তোর বিদায় তোরা খারাপ লাগতেছে বিদায় দিতে রাস্তার মধ্যে একলা একলা যাবি এই বলতে বলতে তারা তিন বন্ধু মিলে রাস্তার মোড়ে দাঁড়ায় মানে ওটা তিন রাস্তার মোড় এরকম ঢুকে গেছে তো আলমের কেন জানি মনটা ভালো লাগতেছে না সে বারবার বলতেছে সাবধানে যাইছে হ্যাঁ এই রাস্তাটা ভালো না তো যাক তোরে আর কমু না কইলে আরো মন দুর্বল হইব তো না তো এগুলো বলে তাকে বিদায় দিল তো সুন্দর করে হাঁটা দিল, মহিউদ্দিন তাদের সাথে হাত নেড়ে হাঁটা দিল। তো সে একটু চলে গেল, রাস্তার মধ্যে গিয়ে আবার পিছন ফিরে তাকায়, দেখে দুই বন্ধু দাঁড়ায় আছে তখনও। তো সে আবার হাত দিয়ে এরকম ইশারা করতে চলে যা, আকাশে বেশ সুন্দর চাঁদের আলো, যে রাস্তায় সে উঠছে এটা সাদা বালি ফেলা, চকচক চকচক করতেছে রাস্তাটা, আর সামনে যতদূর দেখা যায় রাস্তাটা উঁচু একটা, অনেকটা বেড়িবাঁধ টাইপের, আর দুই পাশে নেমে গেছে আর ফসলের মাঠ ক্ষেত বিস্তীর্ণ প্রান্তর। তো সে হাঁটা ধরলো, চিন্তা করলো এখানে দাঁড়ায় হাত নাড়ানি করতে থাকলে তো করতেই থাকবো। হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একসময় একাকিত্ব ভর করছে, মানে বেশ অনেক দূর হাঁটা লাগবে, মানে একেবারে কাছে না, গ্রামের ডিস্টেন্স গুলো কিন্তু অনেক বেশি। একসময় একাকিত্ব ভর করছে, হাতের যে মাটির হাঁড়ি ধরছে এরকম, ওইটা তো এরকম সুতলি দিয়ে বেঁধে এরকম করে দিছে তাকে, তা হাতের মধ্যে কেটে বসে যাচ্ছে এরকম। তো সে আবার আবার রাখতেছে, আবার নিচ্ছে এরকম করে। তো হাঁটতে 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 দূরে দেখতে পাচ্ছে একটা এরকম পুকুরের মতো, বড় দিঘির মতো, এবং ওইখান থেকে মনে হচ্ছে দূর থেকে দেখতেছে একটা এরকম ছায়ার মতো মানুষ, মানে মানুষের একটা অবয়ব উঠে আসতেছে পুকুরের পাড় থেকে। চিন্তা এটা আবার কে? তো দেখলো যে একটা মানুষ উঠে রাস্তায় উঠছে, অবয়বটা দেখতে পাচ্ছে সে, চাঁদের আলোতে পুরো মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তো একটু মানে গা একটু কাটা দিচ্ছে মহিউদ্দিন সাহেবের কাছে, বলছে এটা কি ব্যাপার, কে এটা? তো এক সময় দেখলো যে তার কাছাকাছি চলে আসছে, এসে দেখলো যে একটা লোক তার হাতের মধ্যে মাছ, এরকম একটা মাছ ধুলতেছে ই দিয়ে, সুটলি দিয়ে বাঁধা এরকম, আর এক হাতে একটা বড়শি। একদম কাছে এসে তাকে ডাকতে, মানে তা ডাকতেছে, কি ভাই কই যান? তো সে বলতেছে বাড়ি যাই, কে আপনি? তো সেই লোকটা তার নাম বললো কিছু একটা, বললো যে মাছ নিবেন নি, ধরছি এই মাত্র। তো বলে কেন, আপনি নিয়ে যান, আপনি মাছ ধরছেন, আপনি আমার সাধন কেন? কয় না কিনবেন নি, কিনলে লয়ে যান বাড়ি, আপনার হাতে তো দেই পটলা, এর বাড়ি তো লিতেছেন না? হ্যাঁ, কয় মাছ লয়ে যান, আমার তো কিনে নেন। তো মহিউদ্দিন সাহেব তখন বলে যে আপনার থেকে মাছ নি মুখে ভাই, আপনি কার না কার পুকুর থেকে ধরে লিয়েছেন, এটা আমি কিনে নেবো, এটা কি ঠিক নাকি? লোকটা বলে আরে না না ভাই, এটা ডেলা পুকুর, এ পতিত পুকুর, এনে কারো পুকুর না, এই পুকুরে কেউ মাছ ধরে না সারে না, এ আহে এমনি এমনি মাছ, এই এত বড় একটা রুই মাছ পাবো এটা ভাবিই নেই, এনে আমি আইছিলাম ছোট মাছ ধরতে কটা, এই মাছ আসলে আমার মতো মানুষের খাওয়ার মতো না, এত বড় মাছ আমি কি করবো, কন কিনলে কন দাম দেন একটা, আমি লয়ে যান আমার থেকে। তো তখন মহিউদ্দিন সাহেব দেখলেন যে আসলেই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে তিনি তেমন অবস্থা সম্পন্ন না, একটা লুঙ্গি পরা, একটা গামছা গায়ে পেঁচানো, এক হাতে একটা বড়শি ধরা, এবং ওই বড়শিটা হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে বানানো, মোটা কঞ্চি দিয়ে বানানো। তো বুঝতেছেন এই চাঁদের আলোতে তিনি দেখতেছেন বেশ অদ্ভুত একটা দৃশ্য আর কি, আবার মাছটা এরকম লেজ নাড়তেছে, মোটামুটি বেশ বড়ই হবে, 3-4 কেজি তো হবেই, আর এই লোক হয়তো আসলেই এই মাছ নিয়ে এখন আর সে কিছু করতে পারবে না, আর তার জন্য এটা বিলাসিতা হয়ে যাবে, এরকম একটা মাছ এখন কেটে সে তার যদি পরিবার ছোট হয় কেমনে কি খাবে। তো চিন্তা করলেন যে তিনি আচ্ছা নিয়ে নেবেন, তিনি বললেন কত দাম কত? তো ওই লোকটা একটা দাম বলল, তো ই বললেন মহিউদ্দিন সাহেব বললেন আচ্ছা ঠিক আছে খাড়ান। তো বলে সে তার এই জামার পকেটে তিনি টাকা রাখছিলেন, সেই টাকা দেখে একটা হিসাব করে তাকে দিয়ে দিলেন, বলে নেন আমি লয়ে যাই আপনার মাছ, আপনারা ঝামেলার থেকে মুক্ত করে দিলাম। তো লোক বললো ঠিক আছে ভাই, অনেক অনেক ভালো করলেন, অনেক ধন্যবাদ আপনারে, আমার আর কষ্টটা হইল না, এদিকে আমি কি করবো, আমি আইছিলাম ছোট মাছ ধরতে, ডেলা পুকুরে এরম বড় মাছ কোনদিন পাওয়া যায় না, কি একটা অবস্থা। বলে লোকটা তাকে মাছের রশিটা দিয়ে সুতলিটা দিয়ে সে হাঁটা ধরল। তো তখন মহিউদ্দিন সাহেব ভাবতেছে এই যে একটা ভেজাল কিনলাম, এমনিতেই তো হাতে মিষ্টির হাঁড়ি, তারপর আবার এই মাছটা, আমার বোঝা উচিত ছিল আসলে আবেগে পড়ে এরকম কাজ করা উচিত না। তো মাছটা ধরছেন, ধরে তিনি হাঁটা ধরলেন, মিষ্টি একাতে একাতে মাছ, মানে একটা খুব হ্যাকটিক অবস্থা তার, হেঁটে হেঁটে যাচ্ছেন এবং হাত মানে পুরাই হয়ে যাচ্ছে। তো অনেক দূর যেয়ে তিনি মাছ আর মিষ্টি দুইটাই রেখে দিলেন মাটিতে, এক পাশে দেখলেন ওই যে গাছ, একটা গাছ এরকম, ওই গাছের পাশে ওই ঘাস আছে একটু, ওই ঘাসের নিচে রেখে একটু রেস্ট নিলেন। রেস্ট নিয়ে চিন্তা করলেন যে আসলেই বোকামি হয়েছে, মিষ্টি মাছ কোনোটাই নেওয়া উচিত হয়নি, এমনি বাসায় হনহন করে হেঁটে চলে যেতাম আলমদের থেকে বিদায় নিয়ে, সবচেয়ে ভালোই তো। আবার এগুলো তুলে তিনি হাঁটতেছেন, তা হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পাচ্ছেন ওই চাঁদের আলো পড়ছে এক জায়গায়, মানে রাস্তার উপরে বেশ ছায়া একটা, আর তখন তিনি খেয়াল করলেন যে ছায়াটা কিসের, বড় গাছের, বিশাল এক বট গাছ। তখনই তার মনে পড়লো যে আলম যে বলছিল এই বট গাছের কথা তিনি আগেও শুনছেন, মানুষজন ওখানে আসলে ভয় পায়, ভর দুপুরে ওই বট গাছের কাছে মানুষ যায় না, ওই বট গাছের কাছাকাছি যাদের বাড়িঘর আছে তাদের নাকি ওই বট গাছের নিচে যে জিনিসপত্র রেখে আসতে হয়, মানে খাবার দাবার ভোগ রেখে আসতে হয়, নাহলে নাকি তারা ওখানে থাকতে পারে না, বিশাল সমস্যা হয় তাদের। তো এগুলা শুনছে আসলে মহিউদ্দিন, আগেই জানতো মানুষের কাছ থেকে শুনছে, যেহেতু তাদের গ্রামের কাছেই এই জায়গা, আর ওই বট গাছের অপোজিটে, মানে রাস্তার অপোজিটে একটা দিঘি আছে, ওই দিঘিটাও নাকি পতিত দিঘি, ওখানে কেউ মাছ ধরতে পারে না। মানুষ নাকি দেখে বড় বড় মাছ আছে, ঘাই দেয়, রুই কাতলা বিভিন্ন মাছ আছে, ঘাই দেয়, কিন্তু মাছ ধরতে কেউ সাহস পায় না। যারাই নাকি মাছ ধরছে তারা বিপদে পড়ছে ওখান থেকে। তো ওই জায়গাটা তো এখান থেকে দেখতেছে মহিউদ্দিন সাহেব রাস্তা দিয়ে আসতেছে, দেখতেছে ওই গাছ, ওই গাছের উপর চাঁদের আলো পড়ছে, অদ্ভুত ভাবে আলোটা নিচে ছড়ায় গেছে। তো তার গায়ে কাটা দিয়ে উঠছে আর কি, মহিউদ্দিন সাহেবের গায়ে কাটা দিয়ে উঠছে। কারণ তিনি চিন্তা করতেছে যে আমি ওই দিক দিয়ে যাচ্ছি, আমার তো এটার কথাই বলছিল আলমরা, আর আমি যাইতেছি সাথে কি, সাথে হাড়ি, মিষ্টির হাড়ি, মাছ, এগুলো তো এমনি গ্রামে মানুষ ভয় পায় যে সমস্যা তো ঘটে। তার হঠাৎ করে মনে হইল আরে ওই বেটা কি মাছ এখান থেকে ধরছে, এটাও তো হইতে পারে। কারণ এই বেটা যে উঠাইছে রাস্তার পাশ থেকে, ওইটা তো একটা ছোট্ট একটা ডোবার মতো জায়গা, ওইখানে এসে এত বড় মাছ কোত্থেকে পাইব। এই চিন্তা মহিউদ্দিন সাহেবের মাথায় একটু ঘোরা শুরু করলো যে এই তো মানে ঠিক না, এনে কেউ মাছ ধরতে সাহস পায় না, কি অবস্থা কি। এগুলো চিন্তা করতে করতে সে এগিয়ে যাচ্ছে, এক সময় হাঁটতে হাঁটতে কাছায় চলে আসে, মনে করছে যারে যা যা হবার হবে আমি পার হয়ে যাবো ভাইটা। তো মনে মনে দোয়া পড়তেছে, সে মনে মনে দোয়া পড়তে পড়তে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক দূর চলে আসছে, তো গাছটার একদম প্যারালাল কাছে চলে আসছে, একদম পাশে। এই সময় সে হঠাৎ করে শুনল ওই গাছেরই পাশ থেকে কে জানি তাকে বলতেছে, জয় মহিউদ্দিন। একটা বয়স্ক নারী কণ্ঠের ডাক, মানে মোটামুটি যাদের বয়স হয়েছে সেসব মহিলারা যেভাবে কথা বলে সেইভাবে। তো তিনি চিন্তা করলেন আরে আমার নাম ধরে কে ডাকে, এনে আমার পরিচিত কে আছে এরকম। তো তিনি নিজের অজান্তে বলে উঠছে কে কে ডাকেন, তবে এদিকায়। এদিকায় যখন বলছে তিনি খেয়াল করলেন কি তাকাইছেন হাতের বাঁ দিকে, তাকায় দেখেন ওই গাছের ওখান থেকে কেউ ডাকতেছে, কিন্তু কাউকে দেখা যায় না। আবার শুনলেন এদিকায়। তো তিনি কোনো কথা না বলে আস্তে আস্তে তার হাঁটার স্পিডটা একটু কমায় দিয়েছেন এবং তাকায় আছেন ওদিকে। তো এ বলছে এই মাছ কিনছোস কেন, আমার পুকুরের মাছ নিয়ে তোর কাছে বেচছে, তুই কিনছোস, এ মাছ দিয়া যা এখানে, মাছ দিয়া যা, মাছ দিয়া যা, তোর হাতে কি মিষ্টি, মিষ্টিও দিয়া যা এখানে, বেশ স্পষ্ট ভাবে বলতেছে। তো মহিউদ্দিন সাহেব একটু টেনশনে পড়ে গেছেন যে তিনি কি আসলে কি করবেন, মানে মানে কাজটা কি ঠিক হইতেছে। তো তিনি কোনো উত্তর না দিয়ে তিনি হাঁটা ধরলেন সোজা, কারণ তিনি শুনছেন যে এই ধরনের অতিপ্রাকৃত জিনিস, তিনি বুঝতে পারছেন অতিপ্রাকৃত কিছু, ডাকলে নাকি মানে সাড়া দিতে হয় না বা যেতে হয় না। তো তিনি যে ফার্স্টে কে কে বলছেন এটাতেই তিনি চিন্তা করতেছেন, আমার তো আসলে উত্তরটা দেওয়া ঠিক হয় নাই, এরকম রাতের বেলা মানে ডাকলো আর আমি কে কে বলছি, এটা তো সমস্যা হয়। আর এই মাছের ব্যাপারটা এটা তো আমি যা ধারণা করছিলাম তাই, মাছ মনে এই পুকুরেরই, এবারটা এখান থেকে মাছ নিয়ে আমার কাছে পেচ্ছে, যাই হোক আমি এখন উত্তর দিব না। সে হাঁটা ধরলো, মহিউদ্দিন সাহেব হেঁটে যাচ্ছে সামনে, থামে নাই, আবার ডাকছে মহিউদ্দিন থামলি না এদিকায়। এখন দেখতে যে কণ্ঠটা কেমন জানিস পরিবর্তিত হয়ে গেছে, একটু মানে নাকি নাকি কণ্ঠে একটু বাঁকা ভাবে ডাকতেছে, স্বাভাবিক কণ্ঠ না। তো মহিউদ্দিন সাহেবের গায়ে আরো কাটা দিয়ে উঠছে। তো তিনি দ্রুত হেঁটে ওই গাছের ওই জায়গাটা পার হয়ে সামনে যাচ্ছেন, হঠাৎ তিনি দেখলেন যেখানে গাছের ছায়াটা শেষ হয়েছে, গাছ তো বেশ ঝাঁকড়া, বেশ পাতা মেলে গেছে, যেখানে ছায়াটা শেষ হয়েছে ওই জায়গায় বোঝা যাচ্ছে ছায়ার মধ্যে একটা মানুষের অবয়ব বসা রাস্তার মধ্যে। মানুষের অবয়বটা মানে মনে হচ্ছে কোনো মহিলা বসে আছে, শীর্ণ মহিলা, দুই হাত এরকম দুই পাশে দিয়ে মানে বসে দুই হাত দিয়ে এরকম শরীরে ভর রাখছে, আর পাটা মেলে দিছে সামনের দিকে। এখন সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে একটা স্বাভাবিক মানুষের পা যতটুকু লম্বা হয় তার থেকে অনেক লম্বা, মানে ওই পাটারই মানে লম্বায় হবে প্রায় 8-10 ফিট লম্বা একটা পা, একটা পা, আরেকটা পা ভাঁজ করে রাখা, এই পাটা এরকম মেলে দিছে এবং পায়ের পাতাটা এই বড়। এই পুরো অবয়বটা বোঝা যাচ্ছে চাঁদের আলোতে এখানে ওরকম নাই, ওই চাঁদের আলো গাছের পাতায় পড়ে যে ফাঁক ফোকর দিয়ে যে স্কাইলিকের মতো নামতেছে, এইটা তো ওই অবয়বটাকে দেখাচ্ছে, পাটা এরকম মনে হচ্ছে ওই পা দিয়ে তাকে থামায় রাখার চেষ্টা করতেছে। তো মহিউদ্দিন সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন যে এই মহিলাকে ক্রস করে আমি কেমনে যাব, মানে এটা তো মানে সম্ভবই না, সে রাস্তার মধ্যে এইভাবে বসে আছে এরকম দুই হাত দিয়ে এরকম মেলা, পাটা এরকম মেলে দিছে। তখন তিনি শুনলেন যে কিরে তোরা থামতে গেছিস, তুই থামলি না, তোর মাছ দিতে গেছিস, তুই দিলি না, আজকে তো তোর খবর আছে। এটা বলার সাথে সাথে তিনি দেখলেন যে ওই মহিলা ওখান থেকে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ানোর পর তিনি হাইট দেখলেন এই ছায়ার মধ্যেই, আলো তো পড়তেছে না, একদম ওই অন্ধকার ছায়ার মধ্যেই দেখলেন যে মহিলাটা উঠে দাঁড়াইছে। তো বুঝলেন যে পা তো এরকম লম্বা, তার মাথা উঠে গেছে একেবারে ওই গাছের পাতা পর্যন্ত এরকম বড়, হাত দুইটা এরকম ঝুলে আছে। তো মহিউদ্দিন সাহেব ভয়ের চোটে মিষ্টির ইটার ঠিলাটা হাত থেকে ফেলে দিলেন, ঠাস করে ফেলে দিলেন, আর মাছটাকে তিনি ছুঁড়ে মারলেন ইসের দিকে, ওই পুকুরের দিকে ছুঁড়ে মারলেন, মানে মাছটা এরকম উড়ে গিয়ে পুকুরে পাড়ে ঠাপাস করে পড়ে পিছলায় ওই দিঘির মধ্যে পড়ে গেল। আর তিনি দেখতেছেন যে ওই মহিলা তারপরও তার দিকে হেঁটে আসতেছে, তো ওই দিকে হেঁটে যাওয়ার তো প্রশ্ন ওঠে না, মহিউদ্দিন সাহেব উল্টা দৌড় দিলেন ওখান থেকে। দৌড়াইছেন তো দৌড়াইছেন, তিনি চোখ মুখ বন্ধ করে দৌড়াইছেন, এত ভয় পেয়েছেন যে ভয় আসলে তাকে একদম স্বাভাবিক অবস্থা থেকে বের করে নিয়ে গেছে। মানে তিনি একটা ঘোরের মধ্যে দৌড়ানো শুরু করলেন, দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, এই পথগুলো তিনি পার করে আসছেন, সেই পথ দিয়ে দৌড়া যাচ্ছেন। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই মহিলা আসতেছে, তো তিনি একবার আলতো করে পেছনে ফিরছেন আর কি, দৌড়ের মধ্যে মাথাটা একটু ঘুরাইছেন, ঘুরাই দেখতেছেন তার পেছনে চাঁদের আলোতে একটা মহিলা দৌড়ে আসতেছে। খুব ভীতিকর, এই লম্বা একটা মহিলা, এক একটা পা ফেলতেছে বেশ বড় বড় করে, মানে তার খুব কাছাকাছি এসে পায়ের পাতাগুলো পড়তেছে, এইভাবে উঠতে তার চুলগুলো উঠতেছে পেছনে। তো তিনি দোয়া পড়তেছিলেন, তো মহিউদ্দিন ওই প্রচন্ড ভয়ের মধ্যেই বুঝতেছেন যে এই দোয়া পড়ার কারণেই তাকে ধরতে পারতেছে না, তার পেছনে পেছনে আসতেছে, এবং ওই মহিলার চেহারা কিন্তু দেখা যায় না, ওই এক সেকেন্ডে যা দেখছেন তিনি। তো তিনি দৌড়াইতে দৌড়াইতে এক সময় দেখলেন যে হাতের বাঁ দিকে একটা বাসা দেখা যায়, একটা কুড়ে ঘরের মতো, মানে সব বন্ধ, আলো টালো কিচ্ছু নাই। তিনি সরাসরি দৌড় দিলেন ওই বাসার দিকে, ওই বাসার দিকে দৌড় দিলেন, দৌড় দিয়ে যে ওখানে বেড়া ছিল বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে গেছেন, বেড়া প্রায় 3 ফিটের মতো, এর উপর দিয়ে লাফ দিয়ে উপাশে পড়ছেন, পড়ে মাটিতে পড়ে গেছে, পড়ে তিনি আবার ছেঁচড়ায় উঠে দৌড় দিয়েছেন, দিয়ে কোনো কথা না ওই বাড়ির দরজার উপর হুড়মুড় করে যেয়ে পড়ছেন, মানে এত ভয় পেয়েছেন তিনি, হুড়মুড় করে বাড়ির দরজা, দরজা প্রায় ভেঙে গেছিল, মড়মড় মড়মড় করে উঠছে, ভিতর থেকে মানুষ চিৎকার করে উঠছে, কে কি চেয়েছে, অনেক শব্দ হয়েছে। তো মানুষজন ওখান থেকে হাউ কাউ করে উঠলো ভিতর থেকে, তারপর দেখা গেল যে ওখানে বাতি জ্বলে উঠলো ঘরের ভেতরে, আর দুইজন লোক দরজা হুড়মুড় করে খুলে বেরোলো, তাদের হাতে লাঠি, আর পেছনে একজন মহিলা বেরিয়েছে তার হাতে দাঁ। তো মহিউদ্দিন কিন্তু ওই দরজার উপর পড়ে ছিটকায় পিছন দিক পড়ে বসে পড়ছিল, তার আর ওঠার মতো অবস্থা নেই, যত জোরে বাড়ি খেয়েছে দরজার সাথে তার মাথা ঘুরতেছে, কপালে বাড়িটা লাগছে, আর সে ভয় পাচ্ছিল অনবরত তাইকে টেনে নিয়ে যাবে পিছন থেকে, তো এই ভয়ে ছিল। তো দরজা খোলার পরে তার একটু মানে মনের মধ্যে সাহস হয়েছে, সে আপটা চোখে দেখতে, চোখে গোলা দেখতেছে, ওই যে বাতি জ্বলছে ঘরের ভেতরে, তার মধ্যে দেখতেছে ওই যে দুইটা লোক বেরিয়েছে লাঠি হাতে, একটা মহিলা দাঁড়াতে বেরিয়েছে, তো তারা বলছে ডাকাত পড়ছে নিয়ে এসে। তো তিনি মহিউদ্দিন কোনো মতে বললো না ভাই ডাকাত না, ডাকাত না, ভূত ভূত। তো তারা ভূত নিজের একটা অবাক হলো দুজনে কথা বলে, ওই লোক দুইটা দুজনে দিকে চাইলো, কথা বললো যে কি কি বললো মহিউদ্দিন ঠিক মতো বুঝেও নাই। তো মহিউদ্দিন সাহেবকে বললো যে ভিতরে আসেন, নিয়ে গেল ভিতরে, নিয়ে দেখলো মহিউদ্দিন অবস্থা দেখে বুঝছে তার অবস্থা খারাপ, তো সে ঠিক মতো ঠাউর করতে পারতেছে না, মহিউদ্দিন সাহেব কিছুই বুঝতে পারতেছে না, ঘরের মধ্যে যে আলোটা সেটাও তার অন্ধকার অন্ধকার লাগতেছে, সে ফ্লোরে শুয়ে পড়ে জ্ঞান হারায় ফেলল। তো মহিউদ্দিন সাহেবের হুশ ফিরছে অনেক পরে, তো তিনি দেখতেছেন যে তার মানে মাথার মধ্যে এরকম ভিজা পট্টি দেওয়া আর কি, ভিতর ভিজা পট্টি দেওয়া, তো দেখলো যে এক মহিলা মাথার মধ্যে ভিজা পট্টি দিতে বলছে, বাবা কি হয়েছে আপনার কি? তো মহিউদ্দিন বলতেছে যে আমারে ভূতে ধরছে, আমারে ভূতে দৌড়াইছে রাস্তায়, ভূতে দৌড়াইছে। তো তারা অবাক হইল যে ভূতে দৌড়াইছে মানে, তো বুঝলো যে কিছু একটা তো হয়েছে এই রাস্তার মধ্যে। তো মহিউদ্দিন আবার মানে ঘুমাই গেল আর তিনি কিছু বলতে পারেন নাই। পরের বার যখন তার ঘুম ভাঙছে তখন দিনের বেলা, তখন দিন হয়ে গেছে, আলো ফুটে আছে, এবং তিনি দেখতেছেন যে তখনও তার মাথার মধ্যে পানি পট্টি দেওয়া, তো মনে হয় শরীরে জ্বর, তিনি বুঝতে পারলেন নিজেই, কারণ তার মাথা কেমন লাগতেছে, শরীর আড়ষ্ট হয়ে গেছে কেমন লাগতেছে। তো তখন ওই লোক এসে তাকে জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে আপনার, আপনি কোথায় থাকেন, কি ব্যাপার? তো তখন মহিউদ্দিন বলল যে আমি তো এরকম জায়গায় থাকি, যা গ্রামের নাম বললো যে এখান থেকে কাছেই মনে আপনার বাসার থেকে। বলে কি হয়েছিল? বলে যে এরকম এরকম ব্যাপার রাত্রেবেলা, সে পুরো ঘটনা বললো যে এই রাস্তার থেকে মাছ কেনার পর থেকে এই জিনিসটা পুরাটাই বললো আর কি। তো ওই লোক তখন বলল যে ওই জায়গা তো ভাই খারাপ, ওই জায়গায় ওই ওই পুকুরতে যদি কেউ মাছ তুললে আপনার কাছে ভেজা থাকে, তাতে আপনার বিশাল আপনার সমস্যা করছে। সে তো চিন্তা করতেছে ওই লোকটা যে কে হইতে পারে, লোকটা আবার ডাকলো তার ছেলেকেই, ডাকলো তার ছেলে ছিল ওইটা, দেখে জিজ্ঞেস করলো এর কাছে মাছ কে বেচতে পারে রাত্রেবেলা, কয় এর মনে মাছ ধরতে পারে কে? তো ছেলেটাও বলল যে এখানে অমুক একজন লোকের কথা বলল যে ওর অভ্যাস আছে, ও তো দুনিয়ার ফুটকা, ও এরম করতারে তো মাছ ধরার সাহস ওরই হইব। তো যাই হোক, কথাবার্তা বলে বললো যে ওই লোকটা যে ওই জায়গাটা ভালো না ভাই, ওই জায়গা খারাপ, আপনি ওই দিক দিয়ে গেছেন কেন, আপনি জানেন যেহেতু আপনি তো এই এলাকার সম্বন্ধে জানেনি। তো বলে টোলে তাকে বললো আপনার অনেক জ্বর আসছে এই সেই, তার আপনার বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করতেছি। তো ওই লোক চলে গেল, মহিউদ্দিন তাদের শুক্রিয়া দেওয়া ছাড়া কোনো উপায় নেই, তার শরীরে বেশ জ্বর, বলে আপনার কিন্তু অনেক জ্বর, ডাক্তারও দেখাইতে হইব আপনার বাড়িতে নিয়ে। তো মহিউদ্দিনের পরবর্তীতে ওই জ্বর কমছিল, তাকে জ্বর কমছে এবং তার বাসার থেকে মানুষজন এসে তাকে নিয়ে যায়। মহিউদ্দিনের টাকা পয়সা সব ঠিক ছিল, শুধু তার কেনা সেই মিষ্টি আর ওই মাছ এগুলাই সে হারাইছে, তো ওই বাড়ি যে বাড়িতে সে উঠছিল সেই বাড়ির লোকজন ওখানে নাকি লোক পাঠাইছিল দেখতে গাছতলায় যে ওখানে আসলে কি হয়েছে বা কোনো কিছু পাওয়া যায় কিনা, তার মিষ্টির হাড়ি টাড়ি পড়ছে এগুলো কি। তো যে দেখছে ওখানে কিচ্ছু নাই, ওই জায়গাটা নাকি পুরাই নর্মাল, মানে কোনো মিষ্টির হাড়ির চিহ্ন নাই কিচ্ছু নাই ওই জায়গাটাতে। তো এই ছবিটা জানাইছে মহিউদ্দিন সাহেবকে ওই বাড়ির লোকজন যে ওখানে কিছুই পায় নাই তারা। তো মহিউদ্দিন সাহেবের বাড়ির থেকে লোকজন আসে, এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। তো বাড়ির লোকজন, এইখানকার বাড়ির লোকজন যারা তাকে আশ্রয় দিছিল, তারা বলে যে ওনাকে ওই রাস্তা দিয়ে নিয়েন না, যেহেতু তার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওখানে, নিয়েন না, আর ওখানে খারাপ জিনিস আছে। তো ওনাকে যেহেতু দেখছে রাত্রেবেলা এরকম একটা জিনিস হয়েছে ওনার সাথে, ওনারা আপনারা নর্মাল রাস্তা দিয়ে নিয়ে যান, আপনাদের আগের যে রাস্তা। তো ওইখানে ওই রাস্তা দিয়ে, মানে মহিউদ্দিন সাহেবদের যে বাড়ির আরেক রাস্তা আর কি, যেখান দিয়ে সে আসছিল সেই রাস্তা দিয়ে তাকে নিয়ে যায়, ফেরত নিয়ে যায় তাদের বাড়িতে। এরপর নাকি বেশ অনেকদিন অসুস্থ ছিল মহিউদ্দিন সাহেব, তিনি বাইরে যেতে পারতেন না, তার ভয় লাগত, এবং তার সন্ধ্যার পরে কেমন যেন একটা উদ্ভট ভয় তার ভর করত। তার শুধু মনে হইত যে তার বাড়ির বাইরে, দরজার বাইরে, তিনি রুমের মধ্যে একলা আছেন, মনে হতো বাইরে এসে তাকে কেউ ডাকতেছে, আর ওইরকম একটা মহিলা তিনি ধারণা করতেন, মানে তার মনে মনে আসত আর কি। তো গ্রামের হুজুর দিয়ে তাকে ঝাড়ানো হয়, গ্রামের হুজুর বলে যে আসলে ওই জায়গাটা সম্বন্ধে বলে জায়গাটা খারাপ, ওই জায়গাটা আসলে পতিত ছিল, ওই গাছ কত বছর আগের কেউ জানে না, ওই জায়গার জন্য ঠিক কাছাকাছি মানুষ বাড়ি ঘর করে না, আর যারা ওই করে তারা একটু দূরে করে, আর ওখানে বজ্জিন, তো ওই বজ্জিন নিয়ে মানুষ আরো ই করে ফেলছে, ওখানে জিনিসপত্র দিয়ে ভোগটোক দিয়ে আরো খারাপ বানায় ফেলছে। ওই পুকুরের মধ্যে এরকম আছে, অনেকে হুজুর বলছে যে অনেকে দেখে যে পুকুর ওখানে গজার মাছ একটা চলে বড়, ওইটাও ভালো জিনিস না। তো ওই পুকুর থেকে যদি কেউ ওই মাছ ধরে নিয়ে তার কাছে বেচে, আর ওই পুকুর সামনে দিয়ে সে যাচ্ছিল সেই মাছ নিয়ে, তো এর জন্যই আর কি সমস্যাগুলো হয়েছে। যাই হোক, ওরে ঝেড়ে দিছি, আর ও তো এমনি নামাজ কালাম পড়ে, আমিও ওকে মাঝে মাঝে এসে ঝেড়ে দিব। ওর এরকম সময় বেরিয়ে দিয়ে না, মানে এরকম রাত বিরাতে, গভীর রাতে বা ভর দুপুরে দিকে দিক যাইতে দিয়ে না। তো বেশ কিছুদিন মহিউদ্দিন সাহেব এরকম বেরোয় নাই, আস্তে 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 জিনিসগুলো নর্মাল হয়েছে, আর রাতের বেলা বেচা কেনা আর করতে যাইতেন না আর কি। তো এই ছিল নয়নের শেয়ার করা ঘটনা, তাদের গ্রামের মহিউদ্দিন মিয়ার ঘটনা, যেটা শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাদেরকে জানাতে ভুলবেন না, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দিতে পারেন আপনার গ্রামের কোনো ঘটনা, কোনো লেজেন্ড, কোনো মিথ, কোনো ফোকলোর, অথবা আপনি যদি কোনো শহরে থাকেন সেই আরবান লেজেন্ড আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে দেবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা ফেসবুকে আহমেদ বাবু চ্যানেলে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা আমাদের পেজটিকে কাইন্ডলি ফলো করে দেবেন, অদ্ভুতের পেজটিকে ফলো করে দেবেন। অদ্ভুতের একটি গ্রুপ আছে, সেটিকেও আপনারা জয়েন করে রাখতে পারেন, সেটিতে জয়েন করে রাখলে সে আমাদের যত আপডেট আছে সেখানে পেয়ে যাবেন। আর প্যাট্রিয়নে গেলে থার্সডে নাইট ফিয়ার গুলো আপনারা ফ্রিলি শুনতে পাবেন ফ্রি মেম্বারশিপের আন্ডারে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত উড়েতে, নিয়ে এলাম আপনাদের জন্য তৃতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছে মিনার, পুরনো ঢাকা থেকে। মিনার তাদের একটি দোকান ছিল 2000 সালের দিকে, সেই দোকানের একটি ঘটনা শেয়ার করছেন আমাদের কাছে, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে শেয়ার করি। আমি চলে যাচ্ছি মিনারের পাঠানো ঘটনায়। 2000 সালের দিকে মিনারদের একটা দোকান ছিল, এই দোকানটাতে শাড়ি কাপড় বিক্রি হতো। এটা কোন একটা জায়গায়, জায়গাটার লোকেশন মিনার বলবে না, সেখানে বিক্রি হতো, এবং পুরনো একটা বিল্ডিং, বেশ বড় বিল্ডিং, সেই বাড়ির নিচতলায় ছিল দোকানটা। আরও দু একটা দোকান ছিল, মানে ওইখানে তাদের দোকানটা ছিল এক পাশে, তারপর একটা গলির মতো এখানে, এই পাশে আরো অনেক দোকান ছিল, যেমন জামা কাপড়, বিশেষ করে মহিলাদের বাটন, চেইন, তারপর জিপার, তারপর বিভিন্ন ছোট ছোট যে ডলার, চুমকি, এইসব জিনিস বিক্রি হতো। আরও অনেক দোকান ছিল লেস টেস, এগুলো তো কাপড় বানানোর জন্য মানুষ যেগুলো ইউজ করে আর কি। তো ওই জায়গাটা এরকম, তো ওখানে সন্ধ্যার পর আবার দেখা যেত 8-9টার পরে নীরব হয়ে যেত, এরকম একটা পরিবেশ ওখানে থাকতো, বেশ ডিফারেন্ট পরিবেশটা। তো সে বিশ্বাস করত মিনাররা যে ওই বিল্ডিং এ কিছু ব্যাপার ছিল, এবং ওই বিল্ডিং, ওই তাদের যে বিল্ডিংটা, ওখানে আশেপাশে আরো কিছু দোকান ছিল, এবং ওখানে একটা ফ্যাক্টরির মতো ছিল। সোজা চলে গেলে রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা আবার বিজি, তো ওইখানে নাকি মাঝে মাঝে ওই রাস্তার কোনায় যাওয়ার আগে এখানে একটা বেশ বড় বেলি ফুলের গাছ ছিল ওই দেয়ালের ওই পার থেকে, সেখানে একটা সুন্দর ঘ্রাণ আসতো। তো মানুষজন বলতো যে ওখান থেকে কিছু যাওয়া আসা করে, ওই এলাকার মানুষজন বলতো যে এখানে কিছু যাওয়া আসা করে, এর জন্যই আসলে রাত গভীর হয়ে গেল ওখানকার মানে বিশেষ করে মেয়েদেরকে হাঁটতে দিত না ওই জায়গায়, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, মিনারদের ওই দোকানে তাদের কর্মচারীর প্রয়োজন হয়, তাদের তার আব্বার আগে যে লোক ছিল একটা ইয়াং ছেলে ছিল সে চলে যায়, সে মোটামুটি বুঝত সবকিছু শিখে ফেলছিল। মিনার আব্বা তার পরিচিত মানুষকে বলার পর তাদের ওইখানে তার আব্বার পরিচিত একজন একটা ছেলে কেনে দেয় মোস্তাক নামে, তাদের বাড়ি মানিকগঞ্জ। তো মোস্তাক মোটামুটি ভালোই চটপটে ছিল, বুঝতে পারত সবকিছু, এবং মিনার আব্বা তাকে কাজ শেখানো শুরু করে, তার সাথেই থাকতো দোকানে বেশ লম্বা সময় থাকতো। মিনার আব্বা টুকিটাকে বোঝাতো মানুষের সাথে কিভাবে দামাদামি করতে হবে, কথা বলতে হবে, কোথায় কাপড় থাকে, কি কি বিভিন্ন জিনিস আর কি, যেটা এইসব ব্যবসারই আর কি, সেগুলো শেখাত। এবং মিনারও মাঝে মাঝে দোকানে আসতো, ওই ছেলের সাথে কথাবার্তা বলতো। তো ওই ছেলে মোটামুটি মাসখানেক তাদের ওখানে কাজ করে ফেলছে, টুকিটাকি এরকম শিখছে। তো মিনারের আব্বা নাকি একটা জিনিস বলতো যে কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, কাস্টমার যাতে কোনোভাবেই ছোট ফিল না করে, এটা তাকে শিখাইতো সবসময়। কিন্তু মোস্তাকের একটা গুণ একটু অন্যরকম ছিল, সে নাকি মাঝে মাঝেই মানুষের সাথে কাস্টমারের সাথে রুড বিহেভিয়ার করত, এটা আবার মিনার আব্বা পছন্দ করত না। সে তাকে অনেকবার বলছে তুমি এরকম করলে কিন্তু তোমাকে রাখতে পারবো না, এটা কিন্তু বুঝাইছে যে তোমার মেজাজ অনেক ঠান্ডা হইতে হবে। কাস্টমার তোমার কাছে আসছে এসে একটা জিনিস কিনতে, সে চাইলে আমার দোকানে না এসে আরেক দোকান থেকে কিনতে পারে, তাকে আমার মেজাজ দেখানোর কিছু নাই। হ্যাঁ, আমার জিনিস সে যদি কিনে এটা আমার জন্য ভালো, আমার এটা রিজিকে আসলো, তার যে অর্থটা সে ব্যয় করলো আমার এখানে রিজিকে আসলো, আমার লাভ হলো। তো সুতরাং তোমার ইচ্ছা থাকবে যে সে জেনে আবার আসে কিনতে, এবং এইভাবে করি কিন্তু আমি ব্যবসা করি, এখানে কিন্তু অনেকে কিনে, বুঝতে পারছো, সবার সাথে কিন্তু সুন্দর ব্যবহার করতে হবে, এটা নাকি বুঝাইত মিনার আব্বা। তো মোস্তাকের নাকি এখানে একটু প্রবলেম ছিল, একটু অ্যাটিচিউড প্রবলেম। তো একদিনকার কথা, ওই দিন মিনারের বাবা দুপুরের পরে তিনি খেতে আসছেন, একটু লেট করে আসছেন। তো খাওয়া দাওয়ার পর উনি অসুস্থ ফিল করতেছেন, ওনার মনে হচ্ছে জ্বর আসতেছে, শরীর ম্যাজম্যাজ করতেছে। তো উনি শুয়ে থাকলেন, শুয়ে থেকে মিনারকে ডাকালেন, ডাকায় বললেন যে দেখো আমার তো জ্বর আসতেছে, শরীর ভালো না, তুমি এক কাজ করবা, বিকাল দেখ অসুবিধা নাই, সন্ধ্যার পরে তুমি দোকানে যাবা, যে মোস্তাকের সাথে থাকবা, থেকে রাতে যখন ক্লোজিং হবে, ক্লোজিং হওয়ার পরে এই সবকিছু ঠিকঠাক করে দিয়ে তুমি বাসায় চলে আসবা, আর ক্যাশও তুমি নিয়ে আসবা বাসায়। হ্যাঁ, এটা তুমি করো, আর কোনো ই করো না, কোনো সমস্যা দেন না হয়, ঠিক আছে? তো এগুলো বুঝায় দেয়। তো এটা বুঝায় দেওয়ার পরে মিনার তো তখন বাবাকে বলে হ্যাঁ, কিন্তু মিনারের ওই দিন বন্ধুদের সাথে প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, সন্ধ্যার পর তারা বাইরে যাবে। তো মিনার তো আসলে বাপকে বলছে যে সে যাবে, কিন্তু তার মনে মনে চিন্তা ভাবনা হচ্ছে সে বাইরে যাবে, কারণ কেমনি কি করবে। যাই হোক, তার মানে মাথা মধ্যে এটা ঘুরতেছে। তো সে সন্ধ্যার পরে মোটরসাইকেল নিয়ে চলে আসে তাদের দোকানে, এসে দেখে মোস্তাক একা কাজ করতেছে, কাস্টমার দু একজন আছে তাদেরকে অ্যাসিস্ট করতেছে। তো সে বসে বসে দেখে যে মোস্তাক কেমন পারে, তো দেখলো মোস্তাক ভালোই পারে। তো সে অনেকক্ষণ বসে থাকলো, থাকার পরে রাত যখন নাকি প্রায় 9:30 মতো বাজছে, তখন সে মোস্তাকে বলছে যে এখন পর্যন্ত যা সেল হয়েছে সব টাকাগুলো আমারে দিয়ে দাও, হিসাব করে কি সেল হয়েছে এগুলো, আর আমি চলে যাব, আর বাকি যে ক টাকা থাকে এগুলো তুমি ক্যাশে রাইখা দাও, রাইখা দিয়ে রাত্রেবেলা দোকান বন্ধ করে দিবা, তালাগুলো ঠিক মতো মারবা, পারবা না? তো মোস্তাক নাকি বলে যে হ্যাঁ পারবো ভাই, কোনো অসুবিধা নেই। তো সবকিছু ধর বুঝে রাখা, আর এই তো ই সে আবার সে মোস্তাককে কিছু টাকাও দেয় যে কিছু খাওয়া দাওয়া করো বাইরে, মানে সে জাস্ট যেহেতু সে চলে যাবে মোস্তাক যাতে সামলায় নেয়, তো দিয়ে সব গুছা টুছাই দিয়ে সমস্তাকে বলে যে তুমি থাকো। 9:30 দিকে সে আস্তে করে যায় এবং সামনের ওই দোকানের যে লোকটা আছে যে লেস্টেজ বিক্রি করে, তাকে বললো ভাই আপনি আসেন না? বলে যে আসি, আমরা তো বন্ধ করি একই সময়। ঠিক আছে, একটু দেখেন ওর কোনো সমস্যা হলে দেখেন, এই বলে মিনার ওখান থেকে চলে যায়। তার মানে তখন পর্যন্ত যে সেল হয়েছে এগুলো টাকা নিয়ে সে মোটরসাইকেল নিয়ে চলে যায় ওখান থেকে। তো এতটুকু তো মিনার দেখছে। এরপরের ঘটনা মিনারের শোনা, সেটা হচ্ছে যে মোস্তাক নাকি ওই দিন বসেছিল 9:30 পর, ওই সময় আর সেল নাই এবং বেশ ঝড়ো বাতাস বইতেছিল, একটু মানে বৃষ্টি আসবে আসবে ভাব এরকম, বাতাসটা ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে, সময় করে এরকম ঠান্ডা বাতাস বইতেছে এরকম। আর মোস্তাক নাকি কাজ করতে করতে হঠাৎ করে ওই যে ওইরকম ওই ফুলের ঘ্রাণ, ওখানে বেলি ফুলের যে গাছ ছিল তো ফুলের ঘ্রাণ পাইতেছিল, তার কাছে বেশ ভালো লাগছে, মানে খুব অন্যরকম, বাতাসটা ঠান্ডা হয়ে গেছে, বেলি ফুলের ঘ্রাণ আসতেছে, বেশ মজা লাগতেছে, কাস্টমার নাই আবার। তো সে বসে আছে, তাকে দোকান বন্ধ করতে বসে 11:00 দিকে বন্ধ করে আর কি দোকান তারা। তো এই সময় হঠাৎ করে একটা মহিলা আসছে, একটা কাস্টমার তাদের কাছ থেকে কাপড় কিনতে। তো মহিলা ই পরা আর কি, বোরখা পরা, শুধু চোখটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। তো মহিলা দেখাইতে বলছে কাপড়। তো মহিলা নাকি বেশ স্পেসিফিক ছিল, সে যেই রঙের মানে শাড়ি নিবে সেই শাড়িটা সে খুঁজে বের করছে একদম ডিরেক্টলি, নাকি সে জানে এরকমই বের করে নাকি বলছে যে এটার দাম কত কি। তো এমন ভাব যে মহিলা দামটাও জানে। মুস্তাক নাকি মহিলার আগ্রহ দেখে এবং সে মনে করছে যে মহিলা মনে হয় একটু আনাড়ি, দাম টাম জানে না, মুস্তাক একটু বাড়তি দাম বলছে এটার। তো মহিলাটা তাকে বলছে না এটার দাম এত, মানে স্পেসিফিকলি দামটা বলে দিছে। আবার মুস্তাককে নাকি সে বলছে যে আপনি বেশি দাম চাচ্ছেন কেন, আপনি তো নতুন আসছেন, আপনি জানেন না, আপনি খামাখাই দাম বেশি চাইতেছেন আমার কাছে, হ্যাঁ মানে ইচ্ছা করে দাম বেশি চাচ্ছেন। তো মুস্তাক নাকি এটাতে অফেন্ডেড হয়েছে, ওই নাকি সে বলছে যে না এত দিয়ে কিনলে কিনবেন, নাহলে বেচুম না বলে নাকি শাড়িটা শার্ট করে সামনে থেকে নিয়ে সরায় রাখছে। তো মহিলা নাকি তার দিকে বেশ খানিকক্ষণ তাকায় ছিল স্থির দৃষ্টিতে, মহিলার চেহারার অভিব্যক্তি বোঝা যাচ্ছে না যেহেতু চোখটা খোলা, বেশ খানিকক্ষণ নাকি তাকায় ছিল, তাকায় থেকে নাকি আর কোনো কথা না বলে উঠে চলে গেছে। তো মুস্তাক কোনো কথা বলে নাই, সে যত সব এগুলো বলে জিনিসপত্র উঠে রাখছে এবং রাখতে রাখতে তার মনে হইতেছিল যে তার মালিক তো আসলে থাকলে তারে দিত ভালো মতন, হ্যাঁ কারণ সে তো জানে যে তার মালিক কেমন রাগ করে। তো সে দেখলো মহিলা চলে গেছে, তো সে তখন চিন্তা করছে যাক মহিলারে আমি বলি যে নিয়ে যান আপার নিয়ে যান, হ্যাঁ তো এই চিন্তা করে মানে তখনই তার মাথায় চিন্তাটা আসছে। তো সে মাথাটা তাড়াতাড়ি বের করছে তার দোকান থেকে, কারণ বের করে দেখে মহিলা কোথাও নাই, ডাইনে বামে রাস্তা পুরো ফাঁকা। মুস্তাকের একটু অবাক লাগছে যে এত দ্রুত এই মহিলা কই গেল, ডানে বামে রাস্তা তো এরকম মহিলার আশেপাশে এখানেও দোকান নাই পাশে, এরকম ওই একটু সামনে একটা ফ্যাক্টরি আছে রাস্তা একদম লম্বা, মহিলাটা এত দ্রুত কই চলে গেল সে বুঝতেই পারল না। ওই বাস থেকে তখন তাকে বলতেছে ওই যে লেসের দোকান থেকে যে ছেলেটা, সে তাকে বলতেছে যে বুঝবা তুমি কি করলা, এটা নাকি বলে বলে যে কাস্টমারের সাথে এরকম ব্যবহার করো না, এ অনেক পুরনো ব্যবসা তোমার মালিকের, এই বলে নাকি সেও মনে একটু মনে বিরক্ত, সে তাড়াতাড়ি দেখা গেল যে ওই লোক তার দোকানে জিনিসপত্র গোছায় সে দোকানে শাটার নামাই দিছে ওই লেসের দোকান, আর গালায় শাটার লাগায় সে তালা মারছে দোকানে, আর মোস্তাকরে শুধু বললো দোকান বন্ধ করো, রাত্রেতে কেউ নাই, তোমার মালিক তো কয়ে গেছে, মিনার ভাই বলছে না দোকান বন্ধ করতে, বন্ধ করো আমিও যামুগা বলে ওই লোকটা দাঁড়ায় আছে, সে শুধু ওয়েট করতেছে যে মোস্তাক বের হয়ে তালা মারে কখন। তো মোস্তাক বের হয়ে দেখলো যে যতটুক তেমন কিছুই সেল হয় নাই, সামান্য টুকিটাকি দু একটা জিনিস বেচছে, ওই টাকা সে ক্যাশে রেখে সে লাইট টাইট বন্ধ করে দোকানে শাটার নামাইলো তালা মারতেছে, সে এই পাশে শাটার নামায় দ্বিতীয় তালাটা মারার আগেই ওই পাশের দোকানের লোকটা হেঁটে চলে গেছে। তো মোস্তাক ওই ভেতরের দিকে শাটারের একটা তালা মারছে, মেরে দ্বিতীয় তালাটা তখন লাগাইতেছে, এদিকে কিন্তু অন্ধকার, মানে এই যে বিল্ডিং এর এদিকে মানে একদম অন্ধকার হয়ে গেছে, ওই পাশে লাইট পোস্টেও ওই লাইট জ্বলতেছে না, বাতাস আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা বাতাস, তো সেকেন্ড তালাটা সে মারছে অন্ধকার, ভেতরের দিকের করিডোরটা অন্ধকার। তো সে দ্বিতীয় তালাটা মারছে তখন তার পেটের মধ্যে কেমন একটা মোচড় দিছে, তার মনে হয়েছে যে তার মানে বেশ পেটে প্রেশার আসছে, তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। সে তালাটা মেরে চিন্তা করতেছে সে বাসায় যেতে পারবে নাকি, সে ওখান থেকে বেশ দূরে থাকতো না, বেশ কাছাকাছি একটা ছোট মেস ছিল, মেসে থাকতো। তো তালাটা লাগাতে লাগাতে মনে হলো তার সিরিয়াস প্রেশার আসছে। এখন তাদের এইখানকার যে বাথরুম, এখানে যে তারা বাথরুমে যায় সেটা হচ্ছে এই তিনতলা বাড়ির ছাদে, ছাদের উপরে হলো বাথরুম, সেখানে যে তারা বাথরুম ইউজ করে, নিচে কোনো জায়গা নাই। তো সে তাড়াতাড়ি কোনো মতে তালাটা লাগায় দৌড় দিল, মানে পাশে ওখানে সিঁড়ি, সিঁড়িতে দৌড় দিল উপরে। তো সিঁড়ি দিয়ে উঠতেছে, সিঁড়ি তো কেমন অন্ধকার, পুরনো সিঁড়ি, পুরনো বিল্ডিং, তো সে উপর উঠে গেছে তিনতলা উপর উঠে একদম মানে তাদের এসে, তো ওই দরজা খোলা, ওই দরজা খুলে ভিতরে ঢুকছে, ছাদে উঠছে, ছাদে উঠে দেখে ছাদে কোনো বাজিটাতি নাই, অন্ধকার, এবং ওই যে বললাম বাতাস ছাড়ছে, গাছের ছাদের এক পাশ থেকে বেশ অনেক গাছ আছে, ওইখানে নারকেল গাছ, আম গাছ, এগুলার ডালপালাগুলো ছাদের উপরে এসে পড়ছে, ওগুলো নড়তেছে বাতাসে, কেমন একটা পরিবেশ। তো মোস্তাকের প্রচন্ড প্রেশার হয়েছে, সে দৌড় দিছে এই ছাদের এক কোনায় বাথরুম, এটা টিন দিয়ে বানাইছে আর কি, পাশে যে এই দেয়াল টেয়াল এগুলো টিন দিয়ে, ছাদটা টিন দিয়ে করা। সে দ্রুত চলে গেছে ওই বাথরুমে যেয়ে ঢুকছে, ঢুকে সে বাতির সুইচ দিছে, দেখে বাতি জ্বলে না, মানে বাতি নাই বাথরুমের ভেতরে, কেটে গেছে বা কিছু। এখন সে কি করবে, তাহাতে ই ছিল, তার পকেটের মধ্যে লাইটার ছিল, সে এবার ধূমবাই ছিল, তো সে ওই লাইটার দিয়ে জ্বালাইছে, জ্বালায় দেখতেছে একপাশে একটা মোম রাখা, মোম কেউ জ্বালাইছিল, সেই মোম, তো মোম জ্বালায় সে তার ওখানে কাজ সারছে। কাজ সেরে যখন সে বেরোইছে, বেরোনোর পর তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, বিকজ সে তো মানে তার পেটে প্রেশার হয়েছে বলে সে উঠে আসছে, কিন্তু এইরকম মানে অন্ধকার একটা পরিবেশ, সেটা তখন কিছুই ফিল করেনি, এখন তার কাছে খুব অস্বস্তি লাগতেছে, কারণ মোমটা তো নিভাই দিছে, দিয়ে সে যখন বেরিয়েছে ছাদটা অন্ধকার, চাঁদের আলো পড়ছে, চাঁদ আছে আকাশে, খা খা করতেছে, গাছগুলো এইভাবে নড়তেছে এরকম। তো মোস্তাক তাড়াতাড়ি ওই টিনের দরজাটা এরকম ইসের মধ্যে একটা শিকল দিয়ে হুড়কার মধ্যে লাগাই দিয়ে পাশে একটা কল ছিল ওই কলে যে হাতটা ধুচ্ছে। এই সময় সে ফিল করলো তার পিছনে যে গাছগুলাই পাশে গাছের গোড়ায় কিছু সরসর শব্দ, ওখানে কিছু পাতা টাতা জমেছিল, মনে হচ্ছে কিছু একটা মুভ করছে। তো মোস্তাক ভালো যে কে মুভ করছে তাকে চিন্তা করলো বিড়াল টিড়াল নাকি, মানে কিউরিয়া সিটি থেকে মাথা ঘুরাইছে। মাথা ঘুরায় তার মানে আসলেই মাথা ঘুরাই গেছে, কারণ সে দেখলো ওই গাছের নিচে লম্বা একটা অবয়ব দাঁড়ানো, লম্বাটা বেশ লম্বা, মানে 8 থেকে 10 ফিট লম্বা একটা অবয়ব, কালচে এরকম মনে হচ্ছে অন্ধকারের মধ্যে ডার্ক একটা অবয়ব দাঁড়ানো মানুষের মতো, বোঝা যাচ্ছে মানুষের মতো এরকম, তার কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো মোস্তাক ওই মানে 1 সেকেন্ড তাকায় তার সারা শরীরের রোম দাঁড়ায় যে সে ভয়ে কুচকায় গেছে, কি করবো বুঝে পাচ্ছে না, সে দৌড় দিবে কিনা ভাবতেছে। এই সময় সে দেখলো একটা কালো হাত, ওরকম অবয়বের হাত একদম সোজা ছুটে এসে তার ঘাড়টা চেপে ধরলো, ধরে তাকে টেনে ছেঁচড়াই পাশে নিয়ে আসলো। মোস্তাক পড়তে পড়তে দুই পা তার এরকম ছেঁচড়াইতে ছেঁচড়াইতে সে একদম দেখলো সে গাছের গোড়ায় চলে আসছে এবং সে ফিল করছে তার ঘাড় চেপে ধরে তাকে কেউ এরকম করে ডাবাই দিতেছে, মানে সিমেন্টের সাথে একদম নামাই দিতেছে, মানে একদম মাথাটা ই করে ধরবে। তো মোস্তাক মানে ছটফট করতেছে আর সে বলতেছে ছাড়েন ছাড়েন, কে কে এরম করতেছে, মানে সে বুঝতে পারতেছে না, কিন্তু সে বুঝতে পারছে এটা ভালো কিছু না খারাপ জিনিস, মানে কোনো অতিপ্রাকৃত জিনিস। তো সে মনে মনে দোয়া পড়তেছে দোয়া পড়তেছে। তো তাকে যখন চেপে ধরছে ফ্লোরের সাথে, ওখানে মানে শ্যাওলার মতো মাটি মানে সিমেন্ট সেটার সাথে তার মুখ চেপে ধরছে, তো সে শুনতেছে তার কানের কাছে বলতেছে কেউ একটা নারী কণ্ঠের মতো, মানুষের সাথে ব্যবহার করস বুঝোস না, কে কি বুঝোস না বলে চেপে ধরতেছে। তো সে নাকি তখন ভয়ের চোটে ওখানেই করছে, তো তওবা পড়া শুরু করছে, যে মোস্তাক তওবা পারত সে তওবা পড়া শুরু করছে। যখন তওবা পড়া শুরু করছে তখন নাকি ফট করে তাকে ছেড়ে দিছে ওখান থেকে, মানে হাটটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর মোস্তাকের মনে হলো যে বিশাল একটা ওজন তার মাথার উপর থেকে নেমে গেছে, মাথাটা চেপে ধরছিল ফ্লোরে প্রচন্ড প্রেসারে, মুখে মানে তার গালে মাথায় ব্যথা। সে তাকায় শুধু দেখলো তার থেকে প্রায় 5-6 ফিট দূরে অন্ধকার কোনো ওই জিনিসটা দাঁড়ায় আছে, এরকম মানে নড়ে নাই তখন দাঁড়ায় আছে। তো মোস্তাক সাথে সাথে ওখান থেকে তওবা পড়তে পড়তে দৌড় দিছে, ওখান থেকে দৌড় দিয়ে ওই সিঁড়ি দিয়ে হাঁচড়ায় পাছায় নামতে যে পড়েও গেছে, মানে লাস্টের যে ইটা ছিল ওটাতে সে পড়েও গেছে। পড়ে গিয়ে কিছুক্ষণের জন্য সে মানে জ্ঞানও হারাইছিল, তার খেয়াল ছিল না, হঠাৎ করে তার হুশ ফিরছে যে অন্ধকারের মধ্যে পড়ে আছে তাদের দোকানের কোনায়। তো তারপর সে হাঁচড়ায় পাছড়ায় একদম ওই রাস্তার কাছে আসছে, ওই দূরের ল্যাম্পপোস্ট কাছের ল্যাম্পপোস্ট নিভানো, মানে দূরের যে ল্যাম্পপোস্টে আলো একটু পড়ছে, এর মধ্যে সে শুনছে যে মোটর সাইকেলের সাউন্ড আসতেছে এবং আসলেই মিনার আসতেছিল দেখতে যে তাদের দোকানের অবস্থাটা কি, মানে সে তার কাজ সেরে আসতেছিল মানে জাস্ট একটা ঢু মারার জন্য, কারণ সে তো দায়িত্ব দিয়ে গেছে মোস্তাকরে, তার বাবা তো তাকে পরে খবর করবে। আস্তে আস্তে সে দেখে যে তার দোকানের ওই যেখান দিয়ে নিচে নামে মানে রাস্তায় নামে ওই জায়গার মধ্যে হামাগুড়ি দিয়ে মোস্তাক বেরিয়েছে, তার মাথা বেরিয়েছে। তো সে তাড়াতাড়ি ব্রেক করে মোটরসাইকেল কোনো মতে স্ট্যান্ডে দিয়ে দৌড় দিয়ে মোস্তাক কি হয়েছে। তো সে নাকি হাউ মাউ করে কান্না শুরু করছে মিনারকে দেখে, মিনার তাকে উঠায় শান্ত করছে কি হয়েছে না হয়েছে। তা তাকে নিয়ে গেল দোকানের সামনে, নিয়ে পানি দিয়ে হাত মুখ ধুয়ে দিল বড় বোতলের ঠান্ডা পানি দিয়ে, তারপর তাকে একটা ড্রিঙ্কস খেতে দিল, তার বলে কি হয়েছে। তো সে তখন বলতে পারতেছিল না, মোস্তাক নাকি বলতে পারতেছিল না। মিনার তারপর তাকে নিয়ে গেছে মোটরসাইকেলে করে তার বাসায় যেখানে সে থাকে, সে যে মেসে। তো নিয়ে যেয়ে সে নাকি সাহস করতে পারতেছে না তার বাসায় উঠতে, তো জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন নাকি মোস্তাক তাকে পুরো ঘটনাটা বলছে কি হয়েছে, এবং সে যে ওই যে মিসবিহেভ করছিল মহিলার সাথে এটাও বলছে যেরম করছে। তো তখন মিনার তাকে শান্ত করে বলে যেরম করো না, দেখো ওই যে দোকানটা যেখানে না অনেক পুরানো জায়গা, তো এই যে জায়গায় দোকান এই অনেক পুরানো, এখানে অনেক কিছুই আসে কেনাকাটা করতে, অনেক রকম জিনিস যেগুলো আমরা আসলে মানে এক্সপ্লেইনও করতে পারি না, আমার বাবা জানে আমার দাদা জানে, অনেক পুরানো তো তাদের এটা, তো মানে উল্টা পাল্টা কিছু করো না মানুষের সাথে, আমার আব্বা সবসময় বলে না ব্যবহার ভালো করতে মানুষের সাথে, সবসময় ভালো ব্যবহার করবা, এরকম করবা না কারোর সাথে, না কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবা না। যাক তুমি তওবা করছো না, তুমি আল্লাহর কাছে তওবা করছো, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আর মানে মনে মনে বলল যে অন্য কেউ যদি কারোর সাথে যদি আমি খারাপ ব্যবহার করি কোনো মানুষের সাথে কিছুর সাথে আমার মাফ করে দিন, হ্যাঁ আপনাদের আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না, আর আল্লাহর কাছে তওবা করবা। এইগুলা তাকে বুঝায় বুঝায় টুঝায়, মিনার নাকি মানে মানে বুঝতে পারে যে মোস্তাক অনেক ভয় পেয়েছে, থরথর করে কাঁপতেছে। তো সে তাকে তুলে দিয়ে আসে তাদের মেস পর্যন্ত, তুলে দিয়ে আসে বলে যে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাক কালকে এসে বলো, কোনো অসুবিধা নেই। তো মুশতাক নাকি ছুটি নিয়েছিল ওই দিন আসে নাই, পরের দিন সে আসছে, আসার পরে আবার কাজে জয়েন করছে। আর এরপর থেকে নাকি মুশতাকের ব্যবহার খুব ভালো হয়ে গেছিল কাস্টমারের সাথে, কারোর সাথে খারাপ ব্যবহার করতো না। তবে ওই মহিলাকে নাকি সে দেখে নাই কখনো, আর ওই মহিলাকে সে আর দেখে নাই। সে চাইছিল যে মহিলাকে দেখলে সে বলতো আর কি যে আপা মাফ করে দিয়ে আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি, মানে সে বুঝতে পারছে ব্যবহারটা খারাপ ছিল তার। আর মিনারা মনে করে যে হ্যাঁ ওইখানে নাকি এরকমই তারা বিশ্বাস করতো যে অনেক রকম কাস্টমারই তাদের ওইখানে আসতো, কোনো না কোনো একটা অতিপ্রাকৃত ব্যাপার হয়তো মুশতাকের সাথে ঘটছে যেটা আসলে এক্সপ্লেইন করার মতো না, অ্যান্ড মিস্টেরিয়াস অবশ্যই। তো যাই হোক, মিনারদের সেই দোকান সেই বিল্ডিংটা আর কি 2010 সালের দিকে ওইটাকে ভেঙে নতুন করে বিল্ডিং করে তারা কর্তৃপক্ষ, তারা একটা ডেভেলপারকে দিয়ে। তো ওখান থেকে মিনারদের দোকান সরায় নেয়, তারা অন্য জায়গায় দোকান করে আর আধুনিকভাবে করে ডিফারেন্ট ভাবে। তো সেই দোকান তারপরে চলছিল, তা এরপরে মিনাররা ওই দোকানের ওই ব্যবসাটাই ছেড়ে দেয় আর কি। তো এই ছিল মিনারের শেয়ার করা ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, ছোট্ট একটা ঘটনা, বাট এটার মধ্যে অনেক মানে ভয়ের এলিমেন্ট রয়েছে আর শিক্ষণীয় ব্যাপারও আছে। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে আবারও থার্সডে নাইট ফিয়ার নিয়ে, সিজন 1 নিয়ে, সিজন 2 নিয়ে। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতলে শুনতে পায়। যারা আহমেদ বাবু পেজটিতে গিয়ে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা কাইন্ডলি পেজটিকে ফলো করবেন, আমাদের অদ্ভুতলে পেজটিকে ফলো করবেন, আর আমাদের অদ্ভুতলে যে গ্রুপ আছে সেটিকে ফলো করে দেবেন। প্যাট্রিয়নে গেলে কিন্তু থার্সডে নাইট ফিয়ার গুলো আপনারা পেয়ে যাবেন ফ্রি মেম্বারশিপের আন্ডারে, একেবারে অ্যাড বিহীন। আর সেখানকার মেম্বারশিপ যদি নেন তাহলে আরো অনেক কন্টেন্ট সেখানে পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।